This track was downloaded from FusionBD.com.
আজকে সবাইকে কুয়াশায় ঈদ মোবারক জানাচ্ছি। আমি শারমিন,
আমি অনিন্দু, ঈদ মোবারক।
আর শুনছিলেন রেডিও 89.2। হঠাৎ করে বৃহস্পতিবার রাতে কুয়াশা অনেকেই ভয় পেয়েছে যে আজকে রাতে তো কুয়াশা পড়ার কথা না, কিন্তু আজকে রাতে হয় না, হঠাৎ করে ঝড় হয়, অনেক কিছু হয়, ডিপ্রেশন হয়, হঠাৎ করেই হয়। তো এটা হঠাৎ করে একটা উৎসবের কারণে আজকে কুয়াশা। আর যেহেতু কুয়াশার যথেষ্ট শ্রোতা রয়েছে এবং বন্ধুরা সবসময় আমাদেরকে লিখে পাঠান যে আপু প্রতিদিন করা যায় না এই আয়োজনটা, তো প্রতিদিন করা যায় না, কিন্তু যদি কোনো স্পেশাল অকেশন থাকে তাহলে অবশ্যই করা যায়, এবং সেই চেষ্টাই আমরা করেছি। এবং একজন খুব বিখ্যাত লেখকের গল্প অবলম্বনে আজকে কুয়াশা, সেটা আমরা প্রমোতেই শুনিয়ে দিয়েছি আগে থেকে যে কার রহস্যের গল্প নিয়ে, সে বিখ্যাত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সী, অজিত হচ্ছে তার সহকারী, যে দুজন দুজনের প্রচুর রহস্যের কাহিনী আমরা পড়েছি, যারা ব্যোমকেশ ভক্ত আছেন যেমন আমি একজন। সেই ব্যোমকেশের শরদিন্দুর কথা যদি বলতে হয় তাহলে তার লেখা শুরু হয় বোধহয় 30 দশকের শেষের দিকে, সেই সময় থেকে এখনো পর্যন্ত যেরকম শার্লক হোমসের আর্থার কোনান ডয়েল, সে তোমার 19th century, কিন্তু এখনো শার্লক হোমস আমাদের কাছে মনে হয় কত এই সময় তারিখ, সময়টা কত আগে। তারপরে আগাথা ক্রিস্টির মিস মার্পল, সেও বেশ আগে, কিন্তু তারপরে সত্যজিৎ রায়ের যেরকম ফেলুদার চরিত্র, এরকম প্রচুর ক্যারেক্টার আছে। বিশেষ করে যারা রহস্যের গল্প পড়তে খুব ভালোবাসে আমার মতন তাদের জন্য বলছি, লিখে পাঠিয়েছেন এক বন্ধু যে কিছু বইয়ের নাম বলতে, রহস্যের বইয়ের নাম বলতে। তার আগে তিনি একটা প্রশ্ন করেছেন, আজকে শুরুতে কিছু SMS করবো, কিছু কথা বলবো, আজকে অন্য কোনো গল্প না, আমরা সোজা গল্প চলে যাবো বেশ পরে, কিন্তু তার আগে বন্ধুদের সঙ্গে আজকে একটু একটু জমি আড্ডা মারি, কারণ আমরা কথা বলবো সুযোগ পাই না। সুমন লিখেছে শাহজাহানপুর থেকে, শারমিন আপু আজকে যে খবর পড়লো সে কি তোমাদের স্ক্রিপ্ট রাইটার? তুমি কি আমাকে কয়েকটা রহস্যের বইয়ের নাম বলবে? হ্যাঁ, আমি কয়েকটা রহস্যের নাম, বড় বড় লেখকের নাম তোমাকে ইতিমধ্যে বলে দিয়েছি, এবং একদম সঠিক আমাদের গাছের লেখকের খবর পড়েছে, সে আমাদের সিফাত মাহমুদ, যিনি প্রায় কুয়াশার আমাদের জন্য স্ক্রিপ্ট লিখে থাকে এবং লিখছেন। আর তাসলিমা লিখেছে বিকানসেন স্কুল থেকে, বিলেটেড ঈদ মোবারক। বিলেটেড না, ঈদুল আজহা 3 দিন ধরে হয়, সুতরাং আজকেও ঈদ, এবং ABC-র ঈদ কিন্তু 3 দিন হয় না, ABC-র প্রতি ঈদই 5 দিন ধরে হয়, সুতরাং 5 দিনই হচ্ছে আমাদের ঈদের দিন। তো লিখেছে আপি ভাইয়া এবং অল ফ্রেন্ডস এন্ড অল মেম্বার্স অফ ABC রেডিও, উইশিং ইউ আর জয়ফুল অ্যান্ড এনজয়েবল, রিফ্রেশিং অ্যান্ড হ্যাপি লাইফ। থ্যাংক ইউ সো মাচ তাসলিমা। আর লিখেছে ইকতার সন্দীপ থেকে, আপু চাঁদের আলোয় উঠানে বসে কুয়াশা শুনছি, তোমাকে এক রাশ জোৎস্নার শুভেচ্ছা উইথ ঈদ মোবারক। অনেক ধন্যবাদ তোমাকে। সাইফ লিখেছে ফার্ম গেট থেকে, ঈদ মোবারক টু ইউ শারমিন আপু, ঈদ স্পেশাল, কুয়াশার গল্পগুলো আজ স্পেশাল হবে। গল্পগুলো না, আজকে একটা গল্প শুধু, আজকে আর কোনো গল্প নেই।
আমাদের কোনো বন্ধু মনে করেছে হয়তো গত এপিসোডের মতো আজকে দুটো গল্প বলা হবে হয়তো।
সেটা মাঝে মাঝে হতে পারে, কিন্তু সব সব সময় না, সবসময় একটা গল্পই থাকবে। আর যারা আমাদেরকে লিখে পাঠায় তাদের গল্প আমরা বাছাই করে পড়ি, যেহেতু আজকে ঈদ, ঈদ বলে আমরা একটু বন্ধুদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যারা খুবই কুয়াশার ভক্ত। এবং বাইরে যখন আমি যাই, অনিন্দ্র আমি তোমারটা তুমি পরে বলো, আমি বলি আমি যেখানেই যাই সেখানে সবাই বলে যে আপনার কুয়াশা আমার খুব ভালো লাগে। হঠাৎ করে যখন বলে কুয়াশা আমার খুব ভালো লাগে, পাশে যারা বোঝে না অনেক, অনেক বলে কুয়াশা কিসের কুয়াশা, পরে তাকে বোঝানো হলো, কিন্তু অধিকাংশ মানুষই শোনে এবং ভয় পায়, কেউ রাতে ওয়াশরুমে যেতে পারে না, কেউ পানি খাওয়ার জন্য উঠতে পারে না, এরকম ভাবে। গত এপিসোডে আমাদের যে দুটো গল্প ছিল সেটা এমনই ভয়াবহ ছিল যে সে দুটো শুনে একজন একজন আমাকে বলেছে সে সবজি খাওয়া বন্ধ করে দিয়েছে, তার সবজি দেখলে এখন ঘেন্না লাগে বা কেমন লাগে, তার মনে হয় সবজি খেলে তার হয়তো কিছু হবে, বলে এত কিছু থাকতে কেমন লাগে, দেখো এটা তো গল্প এবং খুবই বিখ্যাত একজন লেখকের গল্প, তো ক্লাসিক, একটা ক্লাসিক গল্প, তো সেই ঠিকান থেকে গল্পটা নেওয়া হয়েছে। বলে যে আমার তারপর থেকে আমার সবজি দেখলে আমার বমি বমি লাগে, আমার মনে বোধ হয় এই সবজিটা কি ওরকম কোনো মাটিতে হয়েছিল নাকি, এরকম নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয় মাঝে মাঝে। আমার মনে হয় কি আমি বোধহয় আমার জীবন থেকে ট্র্যাক থাকে তো একটা জীবনের, সেটা থেকে একটু বের হয়ে যাচ্ছে। স্পেশালি প্রেম রোগ যখন করি তখন তো অন্য একটা মুডে থাকে, বা গান তো আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত মিউজিকের সঙ্গে, কিন্তু কুয়াশা বোধহয় আমাকে আস্তে আস্তে কুয়াশার দিকে নিয়ে যাচ্ছে, অন্যরকম একটা জগতে নিয়ে যাচ্ছে। রহস্যময়ী নারী কিনা জানি না, আমার কেন জানি খুব ভয় করে মাঝে মাঝে। মানুষ এরকম একটা গল্প পড়েছিল যে যে জিনিসটা আমাদের থাকে সেরকম ঘটনাই তার জীবনে ঘটে, তা আমার মাঝে মাঝে মনে কি এই যে ঘটনাগুলি যে আমরা শোনাই বা বলি এরকম কিছু না আমার জীবনে ঘটে যায়, এটা হয়তো খুবই একটা নিছক কুসংস্কার কিন্তু হতে পারে। এরকম কুসংস্কার নিয়েও কিন্তু অনেক গল্প আছে এবং আমাকে রীতিমতো ইন্টারনেটে দেখা গেছে রাত 3-4 বেজে যাচ্ছে, আমি একের পর এক স্টোরি দেশি বিদেশি নানা রকম পড়ছি বা শুনছি বা জানছি, এসে হয়তো সিপাতের সঙ্গে পড়ছি, কখনো সাকির সঙ্গে, কখনো রুম্পার সঙ্গে ডিসকাস করছি। খুবই এমন ভাবে ফোন করে আমি ওদেরকে যেন মনে হচ্ছে যে খুব জরুরি কোনো বিষয়, আসলে কিছুই না, হঠাৎ একটা প্লট মাথায় এসছে বা হয়তো কিছু শুনেছি যে ওদের সঙ্গে শেয়ার করা, যেহেতু তারা স্ক্রিপ্টটা তারা লিখে সেই কারণে। আচ্ছা রায়না ইসলাম সানি লিখেছে আপু ঈদ মুবারক, তোমাকে ঈদ মুবারক। ইঞ্জিনিয়ার জিয়া লিখেছে আপু হাই অপেক্ষায় ছিলাম, তাড়াতাড়ি শুরু কর। এই কথাটা বললে কিন্তু আজকে শুনবো না, আজকে তাড়াতাড়ি শুরু করতে পারবো না, আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাই যে কুয়াশা তোমাদের কেমন ভালো লাগে এবং কেন ভালো লাগে, কত ভালো লাগে, এবং কুয়াশার কাছ থেকে তোমরা আরো কি ধরনের গল্প শুনতে চাও বা কিছু আশা করো।
তার আগে বন্ধুদের বলে দিই যে এই কথাগুলো তারা কিভাবে লিখবে।
হ্যাঁ নিশ্চয়ই,
তারা আপনাদের মোবাইলে SMS অপশনে গিয়ে আপনার ABC লিখে আপনার মনে কথা গুলো লিখে পাঠিয়ে দিন 2221 এই নম্বরে।
আর যারা অন মানে লগইন করে শুনছেন abcradiobd.fm এ লগইন করে শুনছেন, তারাও পাঠাতে পারেন আমাদেরকে ABC ফ্যান পেজে অথবা আজ শর্মিনের ফ্যান পেজ আছে সেখানে লিখে পাঠানো যেতে পারে। সেখানে দিয়েও দেয়া হয়েছে আজকে যে আজকে হঠাৎ করে বৃহস্পতিবার, অনেকেই জানে না কিন্তু আমাদের প্রমো যাচ্ছিল বারবার ঈদের সময়টা সবসময় এমটিএসে কান পাততেই হবে, ABC তে বিশেষ করে ঈদের সময় কান পেতে রাখতে হবে, যে কখন কোন আয়োজন হয় বলা যায় না। আর সাব্বির লিখেছে, সাব্বির আল মাহমুদ লিখেছে সাবার থেকে আজ মনে হয় বেশি ভালো হবে না, এটা একদম ভুল কথা। কুয়াশা কিন্তু কিছু প্রেডিক্ট করা যাবে না, আবার চাইলে অনেক কিছু প্রেডিক্ট করা যায়।
এটা বলতে পারি যে ঈদ স্পেশাল যেহেতু অথবা স্পেশাল কিছু আমরা পেতেই পারি।
হ্যাঁ আপু, তুমি হঠাৎ সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে ঈদ মোবারক। আচ্ছা ঈদ মোবারক এমনি প্রাপ্য বলে যে তোমাকে ধন্যবাদ, ABC কে ধন্যবাদ। আর সাব্বির তোমার যদি মনে হয় যে আজকে ভালো হবে না তাহলে তুমি শুনো না, আর আজকে সেরকম কোন সতর্কীকরণ বাণী নেই, তারপর একটু ভয় আছে যখন তাদের জন্য বলছি যে যারা খুব ভয় পান, কারণ অনেক রকম আমরা সাউন্ড এফেক্ট আমরা ইউজ করি যেগুলো হঠাৎ করে শুনলে একেবারে চমকে যেতে হয়, চমকে গিয়ে ভয় পেয়ে অনেক কিছু হতে পারে, সেরকম যদি চিত্ত খুবই দুর্বল থাকে বা শরীর খুব দুর্বল সদ্য হয়তো কোনো অসুখ থেকে উঠেছে বা কিছু এরকম থাকলে তারা শুনবেন না প্লিজ। কক্সবাজার থেকে একদিন লিখেছেন, বুঝতে পারিনি কি লিখেছেন, আবার লিখে পাশে ভালো হয় নামটাও বুঝতে পারিনি। সজীব, আজ সজীব এটা পড়েছি, এনামুল পাঙ্কু, পাঙ্কুপাড়া নাকি এনামুল পাঙ্কুপাড়া আর্মি ক্যাম্প, আই এম সরি আমি হঠাৎ করে বুঝতে পারিনি, রাঙামাটি থেকে লিখেছে। আপু আজকে ভূতের গল্পটা ভালোই লাগবে কারণ আমি এবং আলাউদ্দিন ভাই এখন ডিউটিরত আছি, ডিউটিতে থাকেন সাবধানে থাকবেন, ভয় পাবেন না তাহলেই হয়েছে। আর I love কুয়াশা লিখলে ভালো আছে। নীলয় চিটাগং থেকে লিখেছে আপু খুব দেরি কেন, দশ হয়েছে না, এটা কুয়াশা শুনতে গেলে একটু ধৈর্য থাকতেই হবে, যত যত বেশি ধৈর্য ধরবে তত বেশি ভালো লাগবে পরে শুনতে। আমার কোনো ভালো কিছুর জন্য সব সময় অপেক্ষা করে থাকতে হয়, অপেক্ষা করলেই ভালো জিনিসটা পাওয়া যায়। আমার পক্ষ থেকে আমাদের আমি ঠিক বুঝলাম না ফারুক, তাও ঈদ মোবারক। জন লিখেছে অনেক ভালো লাগে যা বলা যায় না। এম জি রাব্বানি লিখেছে রাঙামাটি থেকে, হাই শারমিন আপু হাউ আর ইউ, আই এম ফাইন বিকজ আই এম ভেরি হ্যাপি। আচ্ছা তুমি যেটা লিখেছো একটু কুয়াশা হিস্ট্রি অফ দ্য সাউথ আমি বুঝি নাই, যেহেতু তোমার ইংরেজিটা আমি সুন্দর করে পড়ে দিচ্ছি বাংলাতেই, তুমি যেটা লিখছো কিছুটা বুঝতে পেরেছি, কুয়াশার ঘটনা এবং কুয়াশার সাউন্ড তোমার খুব ভালো লাগে, তা বাংলায় লিখলেই কিন্তু চলতো। কারণ ভুল লেখার চাইতে বাংলা লেখা ভালো, ইংরেজিতে ভুল লেখার চাইতে না লেখাই ভালো। ইফ ইউ ডোন্ট স্টার্ট দেন আই স্টার্ট স্লাঙ্গিং, আর সেটা খুব খারাপ কথা। এখন আমরা স্টার্ট করবো না, আগে থেকে বলে দিচ্ছি, আরো একটু সময় হবে। তুমি অনেক দেখো যে আমরা
ফ্যান পেজে অনেকে লিখেছে, এর মধ্যে শারমিন সামি উনি লিখেছেন, আজ কেন এই প্রোগ্রাম, এটা তো মনডে হয়, আজকে যেহেতু ঈদ, এখন যেহেতু ঈদ চলছে অতএব স্পেশাল কিছু থাকবেই, সেরকম স্পেশাল কুয়াশা হচ্ছে আজকেই। অর্চিতা জিয়া উনি লিখেছেন, শুনবো, উনি মনে হয় চিন্তিত, যাই হোক শুনবেন, এটা ভালো লাগা একটা বিষয়। সোহাগ মিলন, মামারা কোথায় তোমার, ঠিক বোঝা যাচ্ছে না সুমন, আপনি একটু পরিষ্কার করে লিখবেন। আফজল হোসাইন রানা উনি লিখছেন, ভালো লাগছে না, ওনার হয়তো এত সময় পার করছেন, ওনার ভালো লাগছে না, আর একটু কষ্ট করেন, হয়তো একটি সুন্দর অনুষ্ঠান আজকে আপনারা পাবেন। মোহাম্মদ ইউসুফ খান, শারমিন আপু কেমন আছো, আজকে কোন লেখকের লেখা গল্প শোনাবে? শারমিন তো বলেই দিল, আজকে আমরা একজন লেখকের ছায়া অবলম্বনে একটি গল্প শোনাচ্ছি, শরদিন্দু
বন্দ্যোপাধ্যায়,
ওনার গল্পের ছায়া অবলম্বনে একটি গল্প আমরা আজকে শোনাচ্ছি। মোহাম্মদ মাহবুবুল আলম সোহাগ উনি লিখেছেন, শারমিন আপু কেমন আছো, কুয়াশাটা আশা করি অসাম হবে, বাই মাই ইয়ঙ্গার ব্রাদার সগির আলী। আচ্ছা, উনি মনে হয় ওনার ভাইকে নিয়ে শুনছে। এছাড়া এরিক নুরুল্লাহ ইসলাম উনি দেখেছেন, কুয়াশা মানে কিছু অর্জন করা, মাই বেস্ট প্রোগ্রাম, টেন থ্যাংকস এবিসি রেডিও, থ্যাংকস শারমিন আপুকে, অনেক ধন্যবাদ নুরুল্লাহ। নুসরাত নওশিন সাবা উনি লিখেছেন, রাত জেগে অন্য প্রোগ্রাম শুনছি, এখন কুয়াশা শুনবো। প্রেম পাগল হান্দান, আজকের প্রোগ্রামটা শুনে বেশি ভয় লাগতে হবে, নইলে শুনবো না, ওনার একটা আক্ষেপ আছে, আশা আমরা মনে করতে পারি যে আজকে ভয় হয়তো বেশি লাগবে।
কুয়াশার প্রতি আয়োজনে ভয় থাকে, কুয়াশার একটা এমন এখন পর্যন্ত এমন একটা আয়োজন হয়নি যেটা যেটা শুনে কেউ লিখে পাঠায়নি যে আমার ভয় লাগছে না, আমি অন্তত শুনিনি।
আচ্ছা, আহমেদ তানিম যে উনি লিখেছেন, পোস্ট করি কি আজ, কে খেয়েছে ঠিক পরিষ্কার না। সাকিব আল হাসান উনি লিখেছেন, ওয়েটিং, উনি কুয়াশা শুনতে ওয়েট করছেন, আর একটু কষ্ট করে ওয়েট করতে হবে। আরিফুল হক, অবভিয়াসলি স্পেশাল এক্সাইটমেন্ট, নাও ইটস প্যাশন মোমেন্ট টু পাস টিল দ্য প্রোগ্রাম স্টার্ট, একটু ওয়েট করেন, আশা করি শুনতে পাবেন।
আচ্ছা, আমার মনে হয় আমরা কথা না বলে যেহেতু সময় আছে, আর আমরা শুরু করে দিই, আমরা একটা কথা বলছি না, কারণ বন্ধুরা খুবই বেশি বিরক্ত হচ্ছে না, সবাই উদ্গ্রীব হয়ে আছে, না হয় আমরা আজকে একটু আগে ভাগে শেষ করবো, গত সপ্তাহে বেশ রাত অব্দি চলেছিল। তো ঠিক আছে বন্ধুরা, 321 লিখে পাঠাও তোমাদের যে কথা আছে, তার আগে বেশি অবশ্যই লিখতে হবে। শ্যামিন এবং অনিন্দু আছে আজকে কুয়াশায়, ঈদের স্পেশাল কুয়াশার আয়োজনে, এবং আজকের গল্প হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের খুবই বিখ্যাত একটি কাহিনী, সেটার অবলম্বনে করা হয়েছে। তো শুরু হয়ে যাক আজকে কুয়াশার সঙ্গেই থাকুন। ঘটনাটা কিন্তু ভিন্ন রকমের, ভূত না, সুপারন্যাচারাল তাও না, তবে রহস্য আছে, সেই রকমের রহস্য। এই রহস্যের সূত্রপাত জানতে হলে আমাদের চলে যেতে হবে আজকের সময় থেকে শত শত বছর আগে, যখন বাংলার বুকে ছিল রাজা বাদশার ঘাঁটি। আমরা সবাই জানি এ দেশটা আগে ছিল মোগল সাম্রাজ্যের অংশ, এদেশের মাটিতে সোনা ফুলত, ঘরে ঘরে সোনার মোহর থাকত, শুধু তাই না, বাংলার বুকে ছিল নানা ধরনের দুর্গ, যেখানে বাস করত জমিদার আর উজিন্দাজিরা। সেই দুর্গ নিয়ে কত ঘটনা যে জমে আছে বাংলার মাটিতে তার কোনো হিসেব নেই। শুধু কি দুর্গ, কত ছোট বড় রাজবাড়ি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিজের অস্তিত্ব নিয়ে। আজকের গল্প তেমনই এক দুর্গ নিয়ে, যে দুর্গটির ইটের গাঁথুনিতে জমে আছে ইতিহাসের গল্প, মাটি চাপা পড়ে আছে কত বংশের জানা অজানা কথা। আজকের গল্প এমনই এক বংশের, তালুকদার বংশ। পলাশীর যুদ্ধের আগে নবাব সিরাজউদ্দৌলার আমলে হাকিম তালুকদারের বিশাল তালুক ছিল তৎকালীন শ্রীহট্ট এলাকা জুড়ে। বিশাল বড় তালুক ছিল বলেই হাকিম সাহেবের বংশ বাড়তে থাকে তালুকদার নামে। ধীরে ধীরে তালুকদার বংশ নিজের তালুকে সুনাম অর্জন করতে থাকে। এলাকার লোকে নবাব আমল জানত, কিন্তু শাসক হিসেবে মানত তালুকদারদেরকেই। তালুকদারদের কোষাগারে জমত সকল রাজস্ব কর। সুশাসন এবং ভালো ব্যবহারের কারণে তালুকদারদের রাজত্ব আরো শক্ত হয়। তারা এলাকায় হয়ে উঠল রাজাদের জমি। ঘনিয়ে এলো সেই দিন, পলাশীর প্রান্তরে পরাজয় স্বীকার করে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী। নবাব পলাতক, আর ওদিকে এক এক করে সকল প্রদেশ দখল করে দিচ্ছে ইংরেজ বাহিনী। যাকে পাচ্ছে তাকেই মেরে নিঃশেষ করে দিচ্ছে, অবলীলে পারলে বংশ শেষ করে দেয়। একে একে এবার জায়গির হারানোর পালা। ধন সম্পদে ভরা হাকিম তালুকদারের তালুক ও নজর এড়াল না তাদের। শ্রীহট্টে নীরব নির্জলা এই তালুক একদিন কেঁপে উঠল গোলা বারুদের স্বপ্ন। তখনও হাকিম তালুকদার বেঁচে ছিলেন, বয়স্ক, প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছেন। তার নাতি শাহজাহান তালুকদার তখন তালুক দেখাশোনা করেন। বড় সাধ করে নবাবের নামে নাম রেখেছিলেন বাবা গিয়াস তালুকদার তার ছেলে। যখন ইংরেজরা বন্য ষাঁড়ের মতো ছুটে আসছে তালুকদারদের এলাকায়, তখন হাকিম তালুকদারের নির্দেশে নিজেদের সেপাহীরা প্রস্তুত হলো লড়াই করার জন্য। পরাজয় নিশ্চিত যেন শেষবারের মতো বেঁচে থাকার লড়াইয়ে পেছালো না হাকিম তালুকদারের দল। আর অন্দরমহলে নির্দেশ দিলেন কোষাগারে থাকা সকল সোনার মোহর লুকিয়ে ফেলতে, এমনকি সোনার অলঙ্কারও। কেন যেন হাকিম তালুকদারের মনে হয়েছিল একদিন স্বাধীন বাংলায় আবার তালুকদাররা ফিরে পাবে হারানো সম্মান। হাকিম তালুকদার শুনতে পাচ্ছেন ইংরেজদের দামন। এবার হাকিম তালুকদার ডাকলেন পুত্র এবং নাতিকে।
এবার তোমরা যাও।
না আব্বা, আপনাকে রেখে আমরা কোথাও যাব না। মরলে একসাথে মরব, বাঁচলে একসাথে।
বোকার মতো কথা বলবা না। যুদ্ধে নিশ্চিত হারে সবাই ধরা পড়ছি নাই। আরেকবার জেতার জন্য কাউরে না কাউরে বেঁচে থাকতে হয়। আমি এখানে আছি, তোমরা পিছনে রাস্তা ধরে সোজা পাহাড়ের ওই পাড়ে যাও। গয়না মোহর সব লোকায় রাখ, কিছু শান্ত হইলে ফিরে আসো।
কিন্তু দাদুকান, আপনি রেসাইয়া
সব আরে কেউ কথা না, আমার মরণের সময় আছে। মনে করো এটাই আমার শেষ ইচ্ছা। তোমরা যাও, আমি দুর্গ সন্ধ্যায়। তোমরা আমার বংশের আলু হয়ে ফিরে আসো আমার এই দুর্গে। এটাই আমার ইচ্ছা, আমার শেষ ইচ্ছা।
এরপরে না পেরে হাকিম তালুকদারের তেজস্বী রূপের কাছে হার মানল বাকিরা। শাহজাহান তালুকদার স্ত্রী সন্তান ভগ্নপতি অর্থাৎ পরিবারের সকল সদস্য নিয়ে দুর্গের পেছন দিয়ে চলে যেতে লাগলো নিরাপদ আশ্রয়ে। সাথে রইল চার পেয়াদা, কিন্তু তাদের পরনে কোনো অলঙ্কার নেই, এমনকি কাঁচের চুড়িও না। হাকিম তালুকদার চেয়ে চেয়ে দেখলেন তার বংশের বেঁচে যাওয়া, কিন্তু হঠাৎ দেখে তার ছেলে গিয়াস এখনো দুর্গে অবস্থান করছে।
কি রে বেটা, যাবি না?
আব্বা, এই দুর্গ দেখার দায়িত্ব আপনার পরে আমার। যতক্ষণ বেঁচে আছি এই দুর্গকে হাত ছাড়া করবো না।
হাকিম তালুকদার দেখেন মূল প্রাসাদের বারান্দার কোণে গিয়াসের স্ত্রীও রয়ে গেছেন স্বামীর সাথে। মনের অজান্তে হাকিম সাহেবের চোখ ভিজে গেল, আবার সাথে সাথে নিজেকে শক্ত করল। কিছুক্ষণের মাঝে আরো কাছে চলে এলো ইংরেজ বাহিনীর হৈ হৈ রৈ রৈ শব্দ, অনেকগুলো কণ্ঠ শোনা গেল। হাকিম সাহেব তার সেপাহীদের উদ্দেশ্য করে বলে উঠলেন,
বাংলার বুকে যতক্ষণ বেঁচে থাকবো এক চিমটি মাটিও দিব না হানাদারদের দখল করতে, এক চিমটিও না।
চারদিকে শোরগোল বেঁধে গেল, তলোয়ার আর গোলার আওয়াজে কেঁপে উঠল দুর্গ। একদিনে রক্তক্ষয়ী আক্রমণ আর পাল্টা আক্রমণের পর নতি স্বীকার করল তালুকদার বাহিনী। হাকিম তালুকদার আর গিয়াস তালুকদারের মরদেহ পাওয়া গেল প্রধান ফটকের পাশে। গিয়াস পত্রীর গায়ে তিল লাগা লাশটা ছিল বারান্দার এক করে। সারা বাড়িতে নিশ্চুপ নিরাপত্তা। পরদিন প্রধান প্রাসাদ আর দুর্গের চারপাশ তন্ন তন্ন করে ধন সম্পদ খুঁজল ইংরেজরা। পেল কেবল রান্নাঘর ভর্তি কাঁসার হাড়ি পাতি। সোনার মোহর যেন বেমা লুম উবে গেছে ভূতের মতো। এমনকি পুকুরেও জাল ফেলে দেখা হলো না, কোনো পাত্তাই নেই সোনার মোহর বা অলঙ্কারের। ওদিকে ইংরেজ সেনাপতি জেনেছেন বাড়ি থেকে কেউ গহনা করে বের হয়নি, তাহলে ওগুলো গেল কোথায়?
আমার মনে হয় এখানে কিচ্ছু নেই।
কিন্তু স্যার সোনা দানা হওয়ার কোথায় গই? কাউরে গয়না পড়তে আই ডু নট সি।
তুমি জানো, তুমি আমাকে ভুল বলেছ। টাইম ওয়েস্ট, কাল এখান থেকে আমরা চলে যাব।
তাহলে আমাদের সোনা দানা কোথায় গেল?
কিন্তু এর কোনো জবাব নেই। জবাব যারা দিতে পারত তারাও দিতেনি। এরপর কেটে গেল 200 বছর। ইংরেজ শাসন আমলে কেউই ছিল না সে প্রাসাদে। এলাকার লোকজন তালুকদারদের ভালোবাসত বলে বাড়িতে যেমন ছিল তেমন জয়ে গেল। নিঃসঙ্গ প্রহরী হয়ে মাঝে মাঝে সাজাহান আসত, দেখে যেত। দিনে দিনে বছর গেল, সাজাহানের ছেলে মেয়ে বড় হলো, বিয়ে হলো, বংশ বড় হতে লাগলো। সাজাহানের এক ছেলে তিন মেয়ের মাঝে শুধু ছেলেটি বাবার এলাকায় রইল, বোনেরা ভিন দেশে। ছেলে রইসের ঘরে দুটো ছেলে, মঈন তালুকদার আর মুহিত তালুকদার। এই দুজনের বয়স যখন 4 কি 5, তখন সাজাহান মারা গেল বয়সের চাপে। মারা যাবার আগে রইস তালুকদারদের বংশ ও প্রাসাদের কথা বলে গেল ঠিক দাদার মতো করে। রইস ও মঈন আর মুহিত বড় হবার সাথে সাথে জানল বাপদাদের ইতিহাস। রইস একেবারে চুল পরিমাণ না বদলে হাকিম তালুকদারের বীরত্ব গাথা জানালো দুই ছেলেকে, এমনকি ধন সম্পদের কথা। এটাও জানালো যে সেই ধন সম্পদ এখনো অধরা সবার কাছে। অবশেষে এলো ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণ, বাংলার বুক থেকে চলে যেতে লাগলো ইংরেজ শাসকরা। 200 বছরের শাসন শেষে এবার বাংলার স্বাধীন হবার পালা। ইংরেজরা তালুকদারদের এলাকা ছাড়তেই রইস তালুকদার ফিরে এলো প্রাসাদে সপরিবারে। সেই বিশাল দুর্গে আবার থাকা শুরু হলো তাদের। কিন্তু রাজ্যপাটের ফিরে পেল না, কি এক ব্যবস্থা! সরকার না কি যেন বলে তা দিয়েই শাসন চলছে গোটা বাংলায়। দুর্গে ফেরার কিছুদিনের মাঝে কঠিন রোগে দেহ ত্যাগ করলো রইস তালুকদার। এবার দুর্গ দুই ভাইয়ের, বড়টি মানে মঈনের সারা জীবনই সংসারের প্রতি অনীহা, তার মাঝে রাজা রাজা ভাবটা আছে এখনো। দুর্গের পেছনে জঙ্গলে শিকার করে আর বন্ধু বান্ধব নিয়েই দিন কাটে বেশ। মুহি বাবা সংসারী, বাবা মারা যাবার পর সংসারের স্থিতি আনতে স্ত্রী আনল ঘরে, আবার দুর্গ সামলানোর জন্য বংশবরণের ইচ্ছেও ছিল। এজন্য বড় ভাইয়ের জন্য আর অপেক্ষা নয়, তাই সে বিয়ে করেছে। মুহিদের বিয়ের পর একবার শিকারে গিয়ে হঠাৎই নিখোঁজ হলো মঈন তালুকদার। তখন সাথে ছিল মঈনের আরেক বন্ধু আবু বকর। 3 দিন পর যখন শিকার থেকে মুহিদ ফেরত আসে, তারপর এলাকায় রোটে যাই যে মঈনকে জঙ্গলে বাঁধি খেয়েছে। তালুকদার বংশে তখন রইল মাত্র একটি বংশ প্রদীপ, দুর্গের একমাত্র মালিক মোহিত তালুকদার। এবার মূল গল্পে আসা যাক, ঘটনাটা এই মোহিত পরিবারকে নিয়ে। মোহিতের পাঁচটি সন্তান, প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে আসাদ এবং একটি মেয়ে আমেনা। আমেনার জন্মের সময় প্রথম স্ত্রীর মৃত্যু হলে মোহিত দ্বিতীয়বারের মতো বিয়ে করে। সে ঘরে তার তিন সন্তান, মেজ ছেলে আজাদ, মেয়ে আয়না আর ছোট ছেলে রফিক। দ্বিতীয় স্ত্রী বছর দুই এক আগে ডেঙ্গু জ্বরে ভুগে ভুগে একসময় শেষ হয়ে যায়। সে সময় মায়ের সাথে আঠার মতো লেগে থাকতো আয়না। আয়না ভীষণ কষ্ট পায় তার মায়ের মৃত্যুতে, কেমন যেন অপ্রকৃষ্ট হয়ে যায়। সারা বাড়িতে তার বন্ধু কেবল রফিক। আজাদ এবং আসাদ একত্রে সৎ ভাই, একেবারেই মিল নেই। এমনকি আমেনাও একেবারে খাঁটি রাজবংশ, নাকের ডগায় রাগ দিয়ে থাকে সারাক্ষণ। মেয়েটাকে সিধে করতে ধরে বিয়ে দিয়ে দিল মোহিত তালুকদার গ্রামের স্কুল শিক্ষক আকরাম শাহের সাথে। বংশ ভালো, লেখাপড়া জানে, আর কি চাই। এই পর্যন্ত ঘটনা এমন ঠিকঠাক, কিন্তু খুব বেশি দিন ঠিকঠাক থাকলো না। কিন্তু সেই ঘটনার শুরু না হয় একটু পরে হোক। বিক্রমপুর শহর ইংরেজরা ছেড়ে যাওয়ার পর শহরটা এখনো গড়ে ওঠেনি। বাড়ি ছেড়ে যাওয়া সবাই মোটে ফিরতে শুরু করেছে, চারপাশের সাত সাত লোকটাও ধরেছে। এই শহরেই বাড়ি শহীদুর রহমানের, ছোট্ট করে শহীদ। পেশায় শিক্ষক, বয়স ৩১, ছিপছিপে গড়ন, পোশাক বলতে লম্বা ফতুয়া, ঝিলে ঢালা পাজামা, চোখে কালো ফ্রেমের চশমা। বিক্রমপুরের কলেজে ইতিহাস পড়ায়, কিন্তু প্রত্নতত্ত্বের দিকে বিশাল ঝোঁক। শহীদের সহকর্মী কামালও শিক্ষক, তবে বাংলার। একই রকমের গড়ন, তবে লম্বায় ইনি আরো দেড় ইঞ্চি বেশি শহীদের চেয়ে, আর সুদর্শনও বটে। তীক্ষ্ণ চোয়াল, পেটানো শরীর, হঠাৎ করে দেখলে মনে হয় কামাল যেন মিলিটারি লোক। দুই বন্ধু প্রায় এই বিষয় সে বিষয় নিয়ে আলাপ করে।
এই শুনেছিস নাকি বাংলার হারানো বাঘেরা ফেরত আসছে?
তোর এই হালের কথা আমি হাজারবার শুনলেও বুঝবো না, খুলে বল।
শোন শোন, ইংরেজদের ভয়ে যত জমিদার আর তালুকদার পালিয়েছিল তারা আবার কয়েকজন ফিরে এসেছে।
তাতে কি রাজত্ব কি আর পাবে নাকি?
রাজত্ব নাও পেতে পারে, তবে রাজশ্রী পেতে পারে অবশ্যই।
মানে
এই দেখ, এখানে সাফ সাফ লেখা আছে অনেক দুর্গ আছে যেখান থেকে কোনো ধন সম্পদ পায়নি ইংরেজরা, তাই পরিত্যক্ত করে রেখে চলে গেছে, বুঝলি? এই যে দেখ, এখানে ছোট্ট করে আদি শ্রীহট্ট, মানে আজকের সিলেট নিয়েও কথা হচ্ছে। মনে নেই ওই যে তালুকদার হাকিম তালুকদার, তার জমিদারি।
তা বাবা, তুমি তো শিক্ষক, এসব দেখে লাভ কি?
লাভ একটু আছে, সিলেট যাবার নিমন্ত্রণ পেয়েছি, তাও দারোগার কাছ থেকে।
কেন, দারোগা সেলিমের সাথে আবার কিসের সম্পর্ক তোমার?
বন্ধু হিসেবে তুমি বড্ড হিংসে পরায়ণ, নিজের বন্ধুকে একটুও শেয়ার করতে পারো না? তোমার মনে নেই একসময় পুলিশে ভর্তি হওয়ার জন্য আমি আর সেলিম একসাথে ট্রেনিং করেছিলাম? আর যদি শিক্ষক না হতাম তাহলে গোয়েন্দা হতাম, গোয়েন্দা।
সে কি আর এখন কম আছো নাকি? শহরে কিছু হলেই সেলিম এসে তোমার সাথে ফিসফিস ফিসফিস করে যায়, সে কি আমি বুঝি না? হ্যাঁ, এখন বলো কি চাচ্ছ তুমি।
ঠিক আছে, শোনো, সিলেটের বালাগঞ্জ থেকে একটু ভিতরে শেষ প্রান্তের দিকে একটা বিশাল দুর্গ আছে, ওই যে বললাম না তালুকদারের দুর্গ, সেখানে সম্প্রতি একটা মৃত্যু হয়েছে। তার থেকেও বড় বিষয় হলো আমার মনে হয় ওই দুর্গে এখনো কিছু ঐতিহাসিক ধন সম্পদ আছে, যেটা জানার সাথে সাথে মানুষগুলো মারা যায়। আপাত দৃষ্টিতে অপঘাত মনে হলেও আমার মনে হয় এর মাঝে রহস্য আছে।
রহস্য?
হ্যাঁ, আর তুমি তো জানোই প্রত্নতত্ত্বের ব্যাপারে আমার গবেষণা করার ইচ্ছে অনেক, এই ভাবছি একটু ঘুরেই আসি।
ঠিক আছে, কিন্তু ঘটনা খুলে বলো।
এই সময় ঘরে ঢুকলো ছেলে।
ঘটনা তাহলে আমার মুখ থেকেই শোনো।
ঘটনাটা সেলিম যেভাবে বলল তাহলে ঠিক এমন। মুইতালদার প্রায় তার দুর্গের পেছনে পরিবারের লোক নিয়ে বেড়াতে যেত, এবারও গেছে। হঠাৎ মুহিত দেখতে পায়, ও মা, এ কি সামনে এরা কারা?
ও বাবুরা, চাপেন না কি দেখবে নাকি বাবুজি, চাপেন না।
মুহিত তালুকদার জোরে ডাকে, আজাদ এরা কারা আমাদের এলাকায়, বের করে দে। আসাদ আর আজাদ দুইজন দুইজনকে এমনিতে দেখতে না পারলেও এসব পেজ দেখানোর কাজে সব সময় এক ধাপ এগিয়ে। দুই ভাই আর আজাদ এক বহু বছরের পুরনো পেয়াদা মিলে খেদিয়ে বের করে দিল সে মানুষগুলোকে। ওরা ছিল এলাকার বিদিনী। বেচারারা হাতে পায়ে ধরল কয়েকদিন থাকার জন্য ভিক্ষা চাইল, কিন্তু কে শোনে কার কথা। বিশেষ করে আজাদ এমনই মারমুখী যে কোনো কথাই শোনার নয়। নিজের পড়ালেখাও কিন্তু সে শেষ করেনি তার এই অহেতুক মেজাজের কারণে। অবশেষে কাঁদতে কাঁদতে চলে গেল 20-25 জনের বেদের বহরটি। এরপর বিকেল ঘনিয়ে এলো, আয়না আর রফি খেলছে। যে যার মতো ব্যস্ত আজাদ তার সহকারী বলটাকে নিয়ে, আর ওদিকে আসাদ ব্যস্ত আয়নার জন্য নতুন ঠিক করা জায়গির মাস্টারকে নিয়ে। তরুণ এই মাস্টারের নাম পলাশ। এখানে থেকে আয়না রফিককে পড়ায়, দুবেলা খায় আর কলেজে পড়ে। কোথাও আমের আর দেখা নেই, এমনকি আকরাম সাহেবও। এমন সময় আয়না দেখল একটু দূরে ঝোপের আড়ালে একটা হাত নড়ছে, একটু কাপড়ও দেখা গেল। আরে মনে হচ্ছে যেন বুবুর শাড়ি, মানে আমেনা। আয়নার মনে হলো আর একটু কাছে যাই। আয়না এগিয়ে যাচ্ছে, রফির সাথে অসম্ভব সাহস নিয়ে ঝোপটা সরাতেই দেখে পেটি। দেখা গেল আমিনার মধ্যে ফেনা বেরিয়েছে, হাত পা থরথর করে কাঁপছে। চিৎকারে ছুটে এলো সবাই। আকরাম একটার স্ত্রীকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে ছুট লাগালো। যখন যাচ্ছে তখন আজাদ দেখলো আমিনার হাতে সাপে কাটার পাক।
ভাই সাহেব দেখেন, সেই বেদেরা আমাদের ভিটায় সাপ ছেড়ে গেছে।
না জেনে কথা বলে মূর্খরা।
আপনি আমার কোনো কথাই পাত্তা দিলেন না, কখনোই না। দেখেন আমিনার হাতে সাপ কাটার দাগ আছে।
এরপর আমিনাকে আর বাঁচানো যায়নি। তার মুখ থেকে ফেনা, সাপে কাটার দাগ থেকে দাগ দেখে সকলে নিশ্চিত হলেন সাপে কাটার জন্যই আমিনার মৃত্যু হয়েছে। এখন দুর্গে প্রায় রাতেই সাপের শির শির শব্দ শোনা যায়, বিশেষ করে মূল বাড়ির সামনে থাকা বাগান বাড়ির কাছ থেকে। এমনিতে অতিথি ছাড়া আর কেউ থাকতো না বাগান ঘরে, এখন তাও প্রায় বন্ধ। এই হলো দুর্গের অপঘাতের ঘটনা। অবশেষে ঠিক হলো দারোগা সেলিমের সাথে কামাল আর শহীদ যাচ্ছে দুর্গ পরিদর্শনে। আর কিছু হোক আর না হোক, একটা হাওয়া বদল তো হবে।
মনে হচ্ছে দারুণ কিছু অভিজ্ঞতা হবে।
আমি বাবা দুটা দিন সাপের ভয় ছাড়া থাকতে পারলেই খুশি।
ভালো কথা, আমি কিন্তু দুর্গে থাকছি না, আমার ডিউটি সেটা অ্যালাউ করে না। তোমরা দুজন থাকবে, বলেছি গবেষণার কাজে থাকা প্রয়োজন, মনে থাকে যেন বন্ধু?
থাকবে, চিন্তা করো না। তা কোথায় থাকছি?
বাগানের ঘরে, এলিন বললো সেখানে চমৎকার।
এক কাজ করো ভাই, তুমি সাপের ঘরতেই থাকো। এতদূর টেনে আনলে তুমি সাপের কামড় খাওয়াতে।
আরে বাবা তোমরা একা না, চিঠি এসেছিল মোহিত তালুকদারে। তিনি বললেন তার বড় ভাইয়ের বন্ধু আবু বকর নাকি এসেছেন ওখানে বেড়াতে। তা তোমরা তিনজন থাকলে সব বাপ বাপ করে বলাবে।
আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা, আমি শর্মিন।
আর আমি অনিন্দু।
আর শুনছিল রেডিও 90.2 আছে। একটু আগে ভাগে কুয়াশা শুরু করে দিয়েছি আমরা, একটু আগে কুয়াশা পড়ে গেছে। যাই হোক, শুরুতে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর, সেখানে চাইলে এবার ইচ্ছে করে রাখতে পারেন। খুব বেশি রিমার্কেবল, বিকজ ইউ ক্যান মিট ইউর ফেভারিট মিউজিক সেন্সেশনস ইন অ্যান এক্সক্লুসিভ কনসার্ট। গেস হু আর দিস সেলিব্রিটি মিউজিশিয়ানস, এনি গেস? ওকে, লেট মি টেল ইউ, দে সুপারস্টার তাসান, কনা অ্যান্ড টপু। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খুব সিম্পল কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। কুইজ রেজিস্ট্রেশন করে তাসানকে মিট করতে যে কোনো মোবাইল, গ্রামীণ মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে 777*1*#, আর কোনাকে মিস করতে *333*1*2*1#, এবং টোপুকে মিস করতে ডায়াল করুন *4878*1*1#। আর সাকসেসফুল রেজিস্ট্রেশনের পর আপনার মোবাইলে একের পর এক কুইজ আসতে থাকবে, আপনাকে শুধু সেগুলো সঠিক উত্তর দিতে হবে। আর সবচেয়ে বেশি কারেক্ট অ্যান্সার দেওয়া প্রথম 7 জন পাবেন এই ইউনিক অপরচুনিটি। গ্রামীণ ফোনের এই কুইজ কন্টেস্টের ডিটেইল জানতে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। প্রচুর SMS চলে এসছে, আরো যারা পাঠাতে চান পাঠাবেন ABC লিখে, আপনি যে কথাটা লিখতে চাইছেন সেটা লিখে 3221 এই নম্বরে। আর যে শারমিনের ফ্যান পেজও আছে ABC রেডিও FM 89.2 ফ্যান পেজ আছে। আমরা কোনো কথা না বলে সোজা চলে যাবো বাকি অংশে, কিন্তু তার আগে একটু জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আজকের আমাদের গল্পটা হচ্ছে বিখ্যাত রহস্য উপন্যাসিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে আজকে স্ক্রিপ্টটি তৈরি করা হয়েছে এবং এটি তৈরি করেছেন সৈয়দা ফারজানা রুম্পা। আর অভিনয় যারা করেছেন তাদের নামগুলো পরে বলছি, কিন্তু আমি শুরু থেকে আসি। এখানে দেখা যাচ্ছে যে আগে যেরকম জমিদারের প্রথা ছিল, ব্রিটিশরা থাকাকালীনই ছিল, তো যখন ব্রিটিশরা দখল করছে সব জমিদারদের, জমিদারি সব দখল করে নিচ্ছে একের পর এক, সেরকমই একটি জমিদার পরিবার তাদের ধন সম্পদ গুলো লুকিয়ে রাখে কোন একটা দুর্গে, কারণ তখন প্রচুর দুর্গ প্রাসাদ রাজপ্রাসাদ এগুলো ইত্যাদি ছিল,
তাদের নিজেদের নিরাপত্তার জন্যই কিন্তু,
হ্যাঁ তারা করেছিল, কিন্তু পরবর্তীতে তারা নিরাপদ থাকতে পারেনি, তাদেরকে মেরে ফেলা হয়েছিল জমিদার বংশের পূর্বপুরুষদেরকে। বেশ, তারপরে 200 বছর পার হয়ে গেছে, 200 বছর পরে আমরা যেটা দেখলাম যে একটা সাপে কাটার বিষয় ছিল এখানে। আমার কথা না বলে বাকিটা শুনি, ফিরে এসে আবার কথা বলা যাবে। সবাই হেসে উঠল গল্পে আর আড্ডায়, কখন যে পৌঁছে গেল সেই দুর্গের কাছে টেরি পেল না, গিয়ে তো তিনজনে অবাক।
দেখি এখানে এত ভিড় কেন?
পাশ থেকে এলাকার একজন বলে উঠল,
ভাই এই বাড়িতে মোরগ লাগছে, সবাই মরত।
মানে কি, কে মারা গেল?
এক লোক আইছিল, বড় হুজুরের দোস্ত লাগে, কাল রাইতে সাপের কামড়ে মরে গেছে।
এটা শুনে সাথে সাথে তিনজন ভিড় ছেলে দেখে একটি লাশ উঠে, থমথমে বাড়ি, তার মাঝে আজাদ বুকে যাচ্ছেন বৃদ্ধ মোহের চৌধুরীকে।
এইভাবে সবের লোকদের ধমকে দেয়? বেজন মা, তোর জন্য বকর ভাই মইরা গেল, তোর জন্য আমার মায়াটাও মইরা গেল, তুই বাইরে আমার বাড়ি থেকে।
সবাই মিলে শান্ত করলো মুখ তালে যাকে, তিনজন তখনও থ, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এক খুনের কথা শুনে আসতে না আসতে আরেক খুন, একইভাবে আশ্চর্য আশ্চর্য বিষয়। খুন হয়েছেন মঈন তালুকদারের সেই পুরনো বন্ধু আবু বকর, ইনি আবার সিলেট সদর এলাকার কলেজের অধ্যাপক। বছর দশক আগে আবু বকরের অভিযোগে কলেজ থেকে বের করে দেওয়া হয় আজাদ মানে মুহিদের মেডিসিন। পুরো ঘটনাটা শুনে একটু চুপ মেরে গেল শহীদ। শহীদ কামাল আর সেলিম এখন দেড়তলা বাগান বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছে আর পুরো বিষয়টা নিয়ে একটু গবেষণাও করছে।
দেখো সেলিম, এ অঞ্চলে সাপে কাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তাই বলে পরপর দুইটা মৃত্যু একইভাবে?
আমি সেটাই ভাবছিলাম জানো।
আর ধরো না হয় আমেনা জঙ্গলে গিয়ে সাপের কামড় খেলো, কিন্তু আবু বকর সাহেব তো নিজের ঘরে মানে এখানে ছিল, তাহলে
ভয় পেলে নাকি কামাল? তোমাকে দেখলে তো মনে হয় না তুমি ভয় পাও।
ভয় সবাই পায়, প্রকৃতিকে সবাই ভয় পায়।
আরে থামো তো, কি শুরু করলে এগুলা, মানো আর নাই মানো, আমরা একটা রহস্যের মধ্যে ফেঁসে গেছি, আর ফেঁসেই যখন গেলাম এর সমাধান করার চেষ্টা করব। শোনো, এখানে আসার আগে আমি এই ম্যাপ দেখে এসেছি, সকল গবেষণাকারী শক্ত ধারণা এই দুর্গের গুপ্তধন আছেই।
তার মানে বলতে চাচ্ছ গুপ্তধনের জন্য এই অবস্থা?
হ্যাঁ সেটা হতেই পারে, আবার হয়তো তোমার প্রকৃতির সূত্র অনুসারে এমনও হতে পারে যে সাপ এখন সেই গুপ্তধনের রক্ষক, যেই গুপ্তধনের খোঁজ পায় তাকেই সাপে ছোবল দেয়।
এভাবে তো ভাবিনি।
ভাবতে হবে বন্ধু, ভাবো ভাবো। তুমি ভেবে দেখো আবু বকর সাহেব এত জায়গা থাকতে কেন এই বাগানের ঘরটাকে বেছে নিল, তাকে শুনেছি প্রাসাদের একটা সুন্দর কামরা দিতে চেয়েছিল ময়ূর সাহেব, হাজারো বড় ভাই বন্ধু, কিন্তু বকর সাহেব এখানেই থাকবেন ঠিক করেছিলেন। আর খেয়াল করো এখান থেকে কার কামরা দেখা যায়।
আরে তাই তো, আজাদের এই দুজনেই তো দুজনের শত্রু।
অতএব বোঝাই যাচ্ছে বকর সাহেব কোন উদ্দেশ্যে এখানে ছিলেন, গুপ্তধনের খোঁজ করছিলেন বা গুপ্তধনের খোঁজ জানতেন।
শিক্ষকতা ছাড়ো শহীদ,
কেন
গোয়েন্দা হয়ে যাও, তোমার আসলে গবেষণা নয় রহস্যভেদ করাই
উচিত। এটাও এক ধরনের গবেষণা বন্ধু।
হঠাৎ ওরা দেখলো অদ্ভুত একটি বিষয়, কুণ্ডলি পাকানো ধোঁয়া। তিন বন্ধু দৌড়ে গেল ধোঁয়া বরাবর। এটা আবার কি? বাগান বাড়ি আর মূল প্রাসাদের মাঝে প্রায় শতবর্ষী এক দরবেশ বসে আছেন, তার পরনে শতচ্ছিন্ন পোশাক আর মুখে ইয়া বড় দাড়ি।
কেউ জানে না মুই জানি, কেউ দেখে না মুই দেখি, কেউ বোঝে না মুই বুঝি, পেটের মধ্যে কথা রাখি।
মানে কি?
শহীদ একদম কাছে যায় দরবেশের, খুব ভালো করে দেখে।
আপনি জানেন কে খুন করেছে?
রাইতে আইসো একা একা মধুরে।
শহীদ হঠাৎ ইশারা করলো দুজনকে, ফিরে যেতে লাগলো দুজন। আর ফিরে যেতে যেতে কি যেন ভাবছে শহীদ।
চলো না মুহিত সাহেবের সাথে কথা বলে আসি। সেই যে আসার পর আর দেখাই হলো না, কথাই হলো না, আমাদের মনে হয় আমাদের সবার সাথে কথা বলতে হবে।
আমার মনে হচ্ছে আজাদ লোকটাই নষ্টের গোড়া, দুই ভাইয়ের কেউই তো কিছু করে না, প্রাসাদ হাতিয়ে নেওয়ার জন্য সাপ সাপ খেলা খেলছে।
হতে পারে, কিন্তু সেলিম এই আকরাম সাহেব এখানে এখনো কি করে? তার স্ত্রী গত হয়েছেন আগেই।
আর বলো না শহীদ, এদের কাজ। আকরামকে মুহিত সাহেবের এতই পছন্দ যে ঠিক করেছে আয়না আর একটু বড় হলেই ওর সাথেই বিয়ে দেবে।
কিন্তু আমার তো মনে হয় আয়নার ইচ্ছে অন্যরকম।
কথাটা বলেই শহীদ ওদের দেখায় প্রাসাদের বারান্দায় বেশ লুকোচুরি খেলছে রফিক, আয়না আর পলাশ। পলাশের আয়নাকে দেখেই অন্য কিছু মনে হলো ওদের, হেসে এগিয়ে যায় শহীদ, কামাল আর তেলি। চলছে কুয়াশা বন্ধু। আমরা দেখলাম শহীদ, সেলিম আর কামাল গেছে সেই সিলেটে সেই জায়গায়, এবং তারা একজন দরবেশের দেখা পেয়েছে, দরবেশের সঙ্গে কথা হচ্ছিল, তাদের দরবেশ বেশ রহস্য করে কথা বলছে, এবং ওরা সেই প্রাসাদের দিকে যায়, সেই যে প্রাসাদকে নিয়ে ঘটনা, প্রাসাদের বারান্দায় লুকোচুরি খেলছে রফিক, আয়না আর পলাশ। আর এই বাচ্চা তিনটাকে দেখেই তাদের অন্য কিছু মনে হলো, কি মনে হলো, তাদের দিকে এগিয়ে কেন গেল সেটা জানবো একটু পরে। কিন্তু তার আগে একটা কাজের খবর জানিয়ে দিচ্ছি, এখন থেকে যে কোনো স্বপ্ন স্টোরে শপিং সেরে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার এয়ারটেল কানেকশনের মোবাইল অ্যাকাউন্ট থেকে। ফার্স্ট অক্টোবর থেকে সব স্বপ্ন আউটলেট আউটলেটে এয়ারটেল দিচ্ছে দারুণ এই সার্ভিসটি। আপনার এয়ারটেল নাম্বারে যদি মোবাইল অ্যাকাউন্ট না থাকে তাহলে এক্ষুনি ফ্রিতে একটি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে নিন আর উপভোগ করতে থাকুন চমৎকার সার্ভিসটি। এছাড়াও এয়ারটেল গ্রাহকদের জন্য থাকছে প্রিপেইড চার্জ অথবা পোস্ট পেইড বিল পেমেন্টের সুযোগ সুবিধা। সুতরাং আর দেরি করবেন না, এক্ষুনি আপনার জিনিসপত্র আপনি খুব চমৎকার কেনার জন্য চমৎকার সার্ভিসটি আপনি গ্রহণ করতে পারেন। আর আমরা কথা প্রচুর বন্ধু প্রচুর প্রশ্ন করেছেন, একজন আবু বকর তো লিখেই ফেলেছেন, আমি আবু বকর, হাই হাই আমাদের মাইরা ফালাইলা, নাম তো হতেই পারে একরকম, নাম অনেকেরই থাকে, তো সেরকম সেটাই যদি হয় তাহলে তো প্রতি সপ্তাহেই কেউ কোনো না কোনো শ্রদ্ধা বন্ধু খুন হচ্ছে বা কোনো কারণে ভূতে ধরছে তাদের বা কোনো কিছু একটা হচ্ছে প্রতি কুয়াশার আয়োজনে। তো ঠিক আছে, আমরা পরের অংশে চলে যাই, দেখি পরে কি হয়। রহস্যটা খুব জট পাকানো, আমার মনে একটু ভালো করে শোনা দরকার। তো ঠিক আছে বন্ধু, কিছু বলতে বলতে
যাচ্ছি। এখানে বিষয় হচ্ছে কি, ওরা তিনজন কি রাতে দরবেশের সাথে দেখা করতে যাবে?
আরেকটা
বিষয় মনে হয় বলা হয়নি যে কোন বন্ধু যদি গল্প পাঠায়,
সেটা একটু শেষে বলে দিব আজকে, এখন গল্পের মাঝখানটা বলাটা ঠিক হবে না। বসার ঘরে সেই পুরনো আমলের আসবাব, ব্রিটিশ আমলের পুরনো কিন্তু টেকসই। সামনে বসা মুহিত তালুকদার, পাশে বড় ছেলে আসাদ, আজাদ আর তার সহকারী বলটা। আজাদ আর তার সহকারী বলটা সাপ মারতে গেছে বাড়ির পেছনের জঙ্গলে। মুহিত তালুকদার এক নিঃশ্বাসে তার বংশের ইতিহাস বলল, এরপর কান্নার স্বরে জানালো কন্যা মৃত্যুর ইতিহাস, তারপর একটু নীরবতা, এরপর শহীদ আর সেলিম একটু নড়ে চড়ে বসল।
দেখুন, আমি পুলিশের লোক, আমি গবেষণা করি ইতিহাস আর প্রত্ন নিয়ে। এখানে এসেছিলাম আপনাদের বাড়ি দেখতে, শুনেছি এখানে নাকি গুপ্তধন আছে।
হ, আমিও শুনছি, খুঁজছি অনেক, কিন্তু কোনো হদিস মেলে নাই। অথচ জানেন, আমার বংশের কেউ একটা সোনার নুপুর পর্যন্ত পইরা বাসা থেকে বাইরে হয় নাই। আমার দাদার দাদা হাকিম তালুকদার এগুলো কোথায় যে লুকাইছিলেন তা একমাত্র ওপরালাই জানেন।
আপনার কি মনে হয় এই মৃত্যুর সাথে গুপ্তধনের সম্পর্ক আছে?
আমিনার সঙ্গে নাই, তবে
তবে
তবে বকর ভাইয়ের সঙ্গে থাকতে পারে। ওই যে বাগান বাড়ি, ওইখানে বা আশেপাশে গুপ্তধন থাকার সম্ভাবনা আছে, কারণ ওইখানে কিন্তু শেষ পর্যন্ত লড়াই করছিল আমার পূর্বপুরুষরা। আর কেন যেন বকর ভাই সাহেব ওইখানে থাকতে জেদ করছিল। বকর ভাই সাহেব আর আমার ভাই সাহেব একেবারে জানের দোস্ত আছিলেন, দুইজন দুইজনের চিঠি লিখত, কে জানে ভাই সাহেব কিছু জানাইছে কিনা।
আচ্ছা, আপনার ভাই সাহেব কিভাবে মারা গেলেন?
আমরা গেছিলাম আসামের দিকে শিকারে, ভাই সাহেবের একদিন উথাল পাতাল জ্বর, একদিন পর দেখি ভাই সাহেবের বসন্ত হয়েছে, আর বাঁচল না। আমি আর বকর ভাই নিজের হাতে নদীতে ভাসিয়ে দিচ্ছি ভাই সাহেব, আল্লাহ এই জন্য আমার শাস্তি।
আব্বা আপনি থামেন, আপনারা বলেন আমরা কি করতে পারি?
দেখুন, আপনাদের পারিবারিক অবস্থা দেখে যা বুঝতাম, তাতে মনে হয় গুপ্তধন পেলে আপনাদের জন্য ভালোই হবে। আমি আর আমার বন্ধু কামাল দুই দিন থাকতে চাই আপনাদের বাগান বাড়িতে, দেখতে চাই আসলে এখানে গুপ্তধন আছে নাকি যক্ষের ধন আছে।
থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু সাবধান, আমার মেজ ভাইটা একটু রক্তচাপ, সামান্যতেই খেতে যায়, কিন্তু মনে করবেন না।
সেটা সমস্যা না, আপনাদের অবস্থাটা বুঝতে পারছি।
শুধু একটা প্রশ্ন, আপনার বড় মেয়ের স্বামী আকরাম সাহেব এখনো এখানে কেন?
আমার পোলাটারে ভালো লাগে, হ্যাঁ যাইব কই। হ্যাঁ, আমার কাছে বাড়ির গল্প, বংশের গল্প বারবার শুনি, আমার সময় কাটতে যায়, আমার বংশের কথা লিখে রাখতে হয়। হের কাছেই আছে শহরের সবচেয়ে দামি কলেজ, তাই সব দেখে ভাবছি আয়নার সাথে ওর বিয়া দিন।
আব্বা সেটা পরের আলাপ।
তবে একটা প্রশ্ন, জঙ্গলের দরবেশ কি এখানেই থাকেন?
না, তিনি তিন দিন হলো এসেছেন, ওই যে বকর চাষে যেদিন আসলেন ওখানেই থাকেন, আর কি বলে যেন কাঁদে, আমরাও কিছু বলি না, এক বেজে তাড়িয়েই যে অবস্থা।
আর কোনো কথা না বলে ঘর থেকে চলে এলো তিনজন। ঘরে থাকার ব্যবস্থা করে সেলিম চলে গেল পুলিশের রেস্ট হাউসে। শহীদ ভাবতে লাগল, রাত গভীর, হারিকেনের আলো টিম টিম করে জ্বলছে দেড়তলা বারান্দায়, শহীদ আর কামাল সেই ঘরে গুছাচ্ছে আর চারপাশ দেখছে। একটা হাতে বানানো ডায়েরি বকর সাহেবের, যেখানে দুর্গের ছবি আঁকা, এমনকি কয়টা সিঁড়ি আছে তারও হিসাব আছে সেখানে, কিছু চিহ্ন, কিছু হাবি জাবি আঁকি বুকি আর মই সাহেবের চিঠি। চিঠিগুলো পড়ল শহীদ, আসলে দুর্গের গুপ্তধন নিয়ে দুই বন্ধু আলাপ করত, খুঁজেছে বোঝাও যায়, কিন্তু কোনো বন্ধুই পেল না সেই ধন।
আমি নিশ্চিত বকর সাহেব গুপ্তধন হদিশ পেয়েছিল, এজন্যই তাকে খুন করা হয়েছে।
কি করে?
কারণ এ বাড়ির দরজা দেখা, কোনো পাঠ নেই, কোনোভাবেই সাপ ঢুকতে পারে না। আর গন্ধ পাচ্ছ?
হাত পাচ্ছি, কিন্তু কিসে এর সেটা বুঝতে পারছি না।
এটা সাপ তাড়ানোর কার্বলিক অ্যাসিড, ঘরের চারপাশে ছিটানো, সাপের বাপেও আসবে না ঘরের চারপাশে। তার মানে কেউ বাক্স বন্ধ করে সাপ এনে বকর সাহেবকে ইচ্ছে করে কামড় খাওয়া।
তাহলে কে?
সবাই খুন করতে পারে। আসাদ, সে চুপচাপ, কিন্তু মনে কি আছে কে জানে। আজাদ রক্তটা
অথর্ব,
এমনকি মোহিত সাহেবও। বড় ভাইয়ের বন্ধুকে ধনে ভাগ দিবে কেন?
পলাশও হতে পারে, ছোকরা ছেলে, সম্পদেও লোভ তো থাকবেই।
আরে দেখো দেখো,
কথা বলতে বলতে শহীদ কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে কি যেন একটা পেল এবং সেটা নিয়ে মোটামুটি চক্ষু জড়া। সেই দিন রাতে দুটি ভিন্ন ঘটনা হলো তালুকদার দুর্গের দুই দিকে। শহীদ আর কামাল কল্পনাও করতে পারেনি তাদের শিক্ষকতার জীবনে এমন নতুন মোড় এসে উপস্থিত হবে, যখন তারা একাধারে রহস্য ভেদ করবে আবার গবেষণাও করতে পারবে একই সাথে। ঘটনা দুটো এরকম। ঘটনা এক, শহীদের হাতে যে কাগজ, সে কাগজে আঁকা একটি চিহ্ন, এবং অবাক হয়ে দেখল যে ওদের সামনে জানালার নিচের ইটে সে একই রকমের চিহ্ন দেয়া আছে, অনেক পুরনো, তাই অর্ধেক উঠে যাওয়া, কিন্তু চিহ্নটা তখনও রয়ে গেছে। শহীদ আর কামাল মুখে কাপড় পেঁচালো, দুজনে দুটো মশাল বানালো। এবার ধীরে ধীরে শহীদ সে চিহ্নওয়ালা দেয়ালে হাত দেয়, কিন্তু কিছুই হলো না। আবার হাত দিল, না, এবারও কিছু হলো না। এবার পুরাই মিশর রহস্য। কি মনে করে চিহ্নটার উপর হাত রেখে ঘোরাতে ঘরের মেঝের একটা বড় অংশ কেটে উঠল, 2 ফিট বাই 2 ফিট অংশ খুলে একটা গর্ত হয়ে গেল। এই হলো গুপ্ত ঘরে যাবার সিঁড়ি। দুজন দুজনের দিকে তাকিয়ে রওনা হলো সেই ঘরের দিকে। এক কদম ফেলতেই শহীদ বুঝে গেল এখানে এক সপ্তাহের মাঝে কেউ এসেছে। একটা সিগারেটের অংশ পাওয়া গেল সেখানে, সেটা পকেটে ভরে নিল কামাল, আর মশালের কিছু পোড়া অংশও পেল। তবে সিঁড়িগুলো শ্যাওলায় ভরা। এবার শহীদ দেখে দুই জোড়া পায়ের ছাপ, মানে এই অংশের খোঁজ পেয়েছিল যে কোনো দুইজন। অবশেষে শেষ ধাপ পার করে এলো দুজন। আরে বাবা, সামনে অসংখ্য পেতলের বড় বড় কলসিয়া সিন্ধুক। শহীদ হেসে উঠল, তার 400 বছরের গুপ্তধন কিনা খুঁজে পেল এক সাধারণ মাস্টার মশাই। কামাল প্রায় দৌড়ে চলে গেল কলসগুলোর কাছে। অনেক কষ্টে ধাপটা উঠাতেই ঘটনা দুই হলো আরো ভয়ঙ্কর। রাতে জঙ্গলে ঝিঁঝি পোকার আওয়াজ, মাঝে মাঝে শেয়াল বা শুয়োর হেঁটে গেলে পাতাগুলো যেমন মরমর করে ভাঙে সেরকম শব্দ। দরবেশ বাবা বসে বসে দোয়া পড়ছে, জিকির করছে, পেছনে পাতার মরমর শব্দ। এ তো নিত্যদিনের ব্যাপার দরবেশের জন্য, কোনোভাবেই চিন্তার কিছু না। এই যে এলাকা, এই এলাকার সাপ বেজিত সবই তার পরিচিত, কোনো কিছুকেই ভয় পায় না দরবেশ। পাতার মর্মর শব্দ আরো কাছে এল। এবার কি মনে করে ঘুরে তাকালো দরবেশ। আরে, এ তো দুর্গের লোক, মাথা পর্যন্ত চাদরে ঢাকা, হাতে এক পেয়ালা গরম দুধ। দরবেশ খুশি হয়ে যায়, এই মানুষটিকে দরবেশ খুব ভালো মতো চেনে। অতএব একে নিয়ে ভাবনার কিছুই নেই। দরবেশ তাকে ছোট্ট একটা পাটি দিল বসার জন্য। আগন্তুক বসল আর দুধের বাটি এগিয়ে দিল সামনে।
আহা, এই রাতে গরম দুধ, তা বাবা দুধকুলা দিয়ে কিন্তু কাল চাপি পড়ছ হে।
আগন্তুক তাচ্ছিল্য ভরে হাত দুটো সরিয়ে নেয়। আর দরবেশ নিস্তেজ হয়ে যায় ধীরে ধীরে। এবার যেন কাছে আসে আগুন থেকে বেশে দুপুরের সাপ। রাতের গল্প, যে গল্পের শেষ নেই, আর সেই গল্প শুনছেন কুয়াশায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত এক রহস্য উপন্যাসের মানে ছায়া অবলম্বন কুয়াশার কাহিনী। আর সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি। আমি শামি,
আমি অনিন্দ, ঈদ মোবারক।
আর এই ফাঁকে জানিয়ে দিই আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা 222-1, তার আগে এবিসি লিখতে হবে এবং নাম লিখতে হবে, এবং এবিসি ফ্যান পেজ আছে, শ্যামিনীর ফ্যান পেজ আছে। আমরা বেশ অদ্ভুত একটা জিনিস দেখলাম যে দরবেশকে রাতের বেলা দুধ খাওয়ানো হলো, তারপর দরবেশের সম্ভবত তার মৃত্যু হয়েছে, তার খুব একটা সে যখন নিশ্চিত হয়ে ধীরে ধীরে পড়ে গেছে সেটা বুঝা যাচ্ছে যে, কিন্তু এই ফাঁকে যে এত কিছু, সেই যে এক রাতে দুটো ঘটনা, একটা হচ্ছে দরবেশের পার্ট, আরেকটা পার্ট হচ্ছে গুপ্তধনের সন্ধান পাওয়া। কিন্তু গুপ্তধনের যে সারি সারি পেতলের কলস গুলো এবং সিন্ধুক, সে কলসের মুখ খুলে যে কি দেখা গেছে সেটা আমি শুধু পড়েছি, আমি কিন্তু নিজেও জানি না যে এখনো কি আছে সেটার ভেতরে, কি দেখেছে, সোনার মোহর নাকি হীরে জহর, কিছুই জানা গেল না। তবে গুপ্তধন আছে, এবং সেই গুপ্তধনের কারণে কি, সাধারণত আমরা যে যক্ষের ধন বলে একটা কথা আছে, সেটা পাহারা দেয় কিন্তু সাপেরা, সাপ সাধারণত পাহারা দেয় গুপ্তধন, সেরকম গল্প কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে কোন ধন যদি পুরনো হয়ে যাচ্ছে যক্ষের যক্ষের মানে কবলে চলে যায়, এবং সেটা পাহারা দেয় হচ্ছে সাপ, যে মানে নির্বংশ হয়ে যাবে, অনেকে বলে মানে বলা আছে যে নির্বংশ হয়ে গেছে পুরো বংশ, সেই ধন সম্পদ ভোগ করতে পারেনি, এবং যেই সেই গুপ্তধন বা ধনের দিকে হাত বাড়ায় সেই সাপের ছোবলে মারা যায়।
এবং আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে কিন্তু এই সাপের ছোবল মারা থেকে কিন্তু মনসা মঙ্গল কাব্য আসলে তৈরি হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দুধ কলা যে মানে দুধ যে খাইয়েছে দরবেশকে, এখানে সম্ভবত কথা শুনে বোঝা গেছে যে পরিচিত কেউ, যে সবসময় চিনে দরবেশ, এরকম কি হতে পারে আসলে?
হ্যাঁ, চেনাশোনা তো বটেই, কারণ সন্দেহভাজন কিন্তু অনেকে আছে, আমরা কিন্তু জানি না কে, কেউ একটা করছে, এবং সেটা আসলে সাপ নাকি দুপের সাপ, যেটা আমাদের আজকের এপিসোডের নাম, আমরা কিছুই জানি না,
কোন রহস্যই কিন্তু এখনো খুলছে না।
হ্যাঁ, খুলছে না, এবং খুব কৌতূহলী হয়ে আছে অনেক বন্ধু। একজন বন্ধু তানভীর লিখে পাঠিয়েছে নিউজ গার্ডেন থেকে, ওই গুপ্তধন নিশ্চয়ই সুইস ব্যাংকে হতে পারে, হতে পারে, আজকালকার তো নতুন জামানা, আজকালকার জামানার গুপ্তধন গুলো সুইস ব্যাংকে রাখা হয় বোধ হয়। আপু আমি একটি গল্প দেব আমি, আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড, ঈদ মোবারক, উইশিং ইউ ইয়োর ফ্যামিলি ভেরি হ্যাপি ঈদ উল আজহা। মোহাম্মদ সবুজ মুর্শিদগঞ্জ থেকে লিখে পাঠিয়েছে, আর আবু বকর বারবারই বলে পাঠিয়েছে যে ও অবশ্যই জিজ্ঞেস করে পাচ্ছে সোমবার তোমাদের শো তো সোমবারে হতো, আজকে না, আজকে যেহেতু ঈদ, ঈদ বলে আমরা সোমবার আজকে গিয়েছি, সোমবারেও কুয়াশা হবে, কিন্তু সেটা এখন সোমবারের জন্য কুয়াশার অপেক্ষায় থাকতে হবে আপনাদেরকে বা তোমাদেরকে। তো ঠিক আছে, আমরা গল্পের পরের অংশে চলে যাচ্ছি, পরের অংশ শুনে তারপর ফিরে এসে সবার SMS করবো, সবার সঙ্গে কুশল বিনিময় করবো, ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। এখন আমরা গল্পে চলে যাই। একেবারে ভোরে দরবেশের মৃতদেহ পাওয়া গেল, তাও ঝুপড়ির পাশে, পায়ে সাপে কাটার দাগ। শহীদার কামাল কালকের ঘটনার পর বিশাল এক ঘুম দিয়ে উঠেই দেখে আরেকটি মৃত্যু সংবাদ তাদের জন্য তৈরি। ততক্ষণে সেলিমও চলে এসেছে।
নিজে ঝামেলা ফেললাম তোমাদের, বেড়াতে এনেই একেবারেই পানি,
পানিতে তো ফেলতে ফেলতেই গর্তে যে ফেলতে হয় সেটা কি আর জানো?
মানে
মানে কিছু না, অপেক্ষা করো।
সেলিম যখন কিংকর্তব্য বিমূঢ় তখন এলো দুই অথর্ব রাজকুমার, অর্থাৎ আসাদ এবং আজাদ।
এখন এনাকে কি করা হবে?
দরবেশ মানুষ,
আপনাদের পারিবারিক কবরস্থানেই তাকে দাফন দিন।
এটা কোনো কথা চিনি না জানি না, তাকে আমাদের পূর্বপুরুষের সাথে
হয়তো তিনি আপনাদের চিনতেন, না হলে এত জায়গা থাকতে এত এলাকা থাকতে এখানেই বা আসবে কেন বলুন।
এই বাবাজি ঠিকই বলছে, পড়ো পড়ো এখানেই দাফন।
এমন সময় দৌড়াতে দৌড়াতে আসে আকরাম, হাঁপাতে থাকে।
আব্বা কোথাও পলাশ হারামিটারে খুঁজে পেলাম না, বললাম না এই বেটাই চোর।
পলাশ
চোর?
এই গতকাল রাইতে আমার ঘরে চোর ঢুকছিল।
কি নিয়েছে?
কি আর নেবে, আমাদের ঘর থেকে নেওয়ার মতো আছেই বাকি, আমি উঠতেই পলাইয়া গেল।
আব্বা ও নিয়েছে আমার কলম।
তোমার আমি আরেকটা কলম কিনে দিব, কারণ কলমের জন্য অস্থির হয় না তো।
শহীদ অনেকক্ষণ ধরে সবাইকে দেখল, ইশারে বাকি দুজনকে সরে আসতে থাকে, তবে চোখ গেল বারান্দায়। ষোড়শী আয়না কেঁদে চলেছে অবিরাম, তার ছোট্ট ভাই রফিক বোনের পাশে অবাক হয়ে দাঁড়িয়ে আছে।
কি মনে হয় শহীদ? মনে তো হচ্ছে ঘটনাটা পরিষ্কার হচ্ছে দরকার।
বলো তাহলে।
প্রমাণ ছাড়া আসামি আর চিনি ছাড়া সন্দেহ, একই বিষয় বুঝলে।
তবে তুমি বাবা অনেক ঘাগু মানুষ, একটা বিষয় চেপে যাচ্ছে।
শহীদ কিছু বলতে যাবে সে সময় ঘরে এলো ছোট্ট আয়না রফিক। আয়না কাছে আঁকা
এই কি হয়েছে আয়না, কাঁদছো কেন, কেউ মেরেছে নাকি?
চুরি করে নাই ভাই সাহেব।
তুমি কি করে জানো?
আমি জানি।
কি করে জানো আমাকে বলো। আরে না বললে কি করে বুঝবো?
কারণ আমি পলাশ স্যারকে তুলামের কলম দিয়েছিলাম।
তুমি কেন?
পলাশ স্যার গল্প লেখে, আমার আর রফিককে শোনায়। কাল কইল তখন কালি শেষ, আমি দেখছিলাম দুরা মেয়ের আলমারিতে না হইল ছয়টা কলম, সেখান থেকে কাল কলম দিয়েছিলাম।
ওই কলম নিয়ে চলে গেছে পলাশ, তাই না?
না, কলম তো দুলা মিয়া কালকে ছিনাই নিছে থাপ্পড় মারছে, আমি নিজে দেখছি। তাহলে আজকে আবার কেমনে কলম নিয়ে গেল পলাশ? কারো জিনিসে হাত দেয় না স্যার।
আয়না পলাশ যদি কিছু না করে তাহলে ওকে পুলিশ কিছুই করবে না।
সত্য?
সত্যি। আচ্ছা এবার যাও আরাম করো।
আয়না রফিক চলে যায়, শহীদ ঘুরে দেখে দুই জোড়া সপ্রশ্ন চোখ তার দিকে, কামাল আর সেলিম।
কাঁচা বয়সের প্রেম এই হয়,
এইটা বাকি ছিল।
সে তো বুঝলাম, এখন করণীয় কি আর করা। আজ রাতে আমাদের উপর হামলা হতে পারে মনে হচ্ছে, কারণ দুপে সাপ এ বাড়িতে কোনো উৎক ঝামেলা রাখতে রাজি না। পলাশ পালিয়েছে, রইলাম আমি আর কামাল।
দুপে সাপ?
হ্যাঁ দুপেই বটে, কারণ সাপ তো আর বুদ্ধি করে পরিকল্পনা করেনি কাকে মারবে বা কাকে মারবে না, যে পরিকল্পনা করেছে সে সাপকে নিয়ে গেছে যাকে মারতে চায় তার কাছে।
ঠিক তাই, কারণ এখানে কার্বলিক অ্যাসিড আগে থেকেই রাখা ছিল যেন সাপ না আসে। তবে পরিষ্কার তো সাপ নিজে আসে না, সাপে নিমন্ত্রণ চলে এখানে।
তাহলে?
তাহলে কি?
এখানে তোমার দুটো পেয়াদা দিয়ে দাও, আমরা অন্তত প্রাণী বেঁচে যাই।
খুঁটখুঁটে অন্ধকার, ঝিঝির শব্দ, একটা শিয়াল ডেকে উঠল। ঠিক সে সময় পাতার মর্মর আওয়াজ ভেঙে তিনটি ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে দুর্গের প্রধান বাড়ির দিকে, অসম্ভব সাবধানতায়, যেন একটু আওয়াজ না হয়। এমনকি বাগান বাড়ির পেয়াদাও জানে না কিভাবে বাগান বাড়ি থেকে বের হয়ে এসেছে এই তিনটি। এই তিনটি ছায়ার মালিক শহীদ, কামাল আর ফিলিপ। নিজেদের প্রাণ রক্ষার ব্যবস্থা করলেও কেন যেন শহীদের মনে হলো আজ মূল বাড়িতেই কোনো একটা গণ্ডগোল হবে, অতএব এবার প্রয়োজন সম্মুখ যুদ্ধে। একেবারে আসাদের ঘরের কাছে এসে দাঁড়ালো তিনটি ছায়া, অপেক্ষা করছে কিছু একটা ঘটার। হঠাৎ দেখলো সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে বলটা, আজাদের ভৃত্য। আজাদ আবার মদ গাঁজা খেয়ে নেশা করেছে নিশ্চয়ই। শহীদ আজাদের গা থেকে প্রথম দিন থেকেই বন্য মদের গন্ধ পেয়েছিল। আর এই পাজি কাজের লোক বলটা মদ এনে দেওয়ার নামে আরো টাকা নেয় আজাদের কাছ থেকে। তার মানে বলটাও বাদ আপাতত খুনির তালিকা থেকে। তাহলে আজাদ অবশেষে তিন ছায়া মূর্তির অপেক্ষা শেষ হল। সিঁড়ির এক পাশ থেকে আসছে কালো চাদরে মোড়া আততায়ী সুমিদ ডুবে এসা। আততার হাতে কিছু একটা আছে। খুনি ধীরে ধীরে আসাদের রুমে যায়। আসাদ হেলানো চেয়ারে অর্ধ ঘুমন্ত ঝুলছে। এমন সময় আততায়ী তার ডান হাতটা উঁচু করে, হাতে সেই মক্ষম খুনের অস্ত্র। আর ঠিক এমন সময় হঠাৎ সারা বাড়িতে আলো জ্বলে উঠে।
এই সাহেব ভাই, হাতটা নিচে নামাও।
খুনি ফিরে থাকে তিন মূর্তির দিকে। খুনি আর কেউ নয়, আকরাম শাহ। আর তার হাতে দুই আঙুলের ফাঁকে কায়দা করে ধরা দুটো ফাউন্টেন পেন। আকরাম হিংসতার সাথে শহীদের দিকে দৌড়ে আসতে থাকে, কিন্তু তখনই গুলি ছড়ে ফেলি ইচ্ছে করে পায়ের পাশে গুলিটা করল। আকরাম বসে পড়ল। তারপর তার দুই হাতে কড়া পড়ালো হাবিলদাররা, তারাও চলে এসেছে ততক্ষণে। আরো এসেছে পুরো বাড়ির মানুষ, এমনকি নেশায় বুঝ হয়ে থাকা আজাদ। সবচেয়ে বেশি অবাক আসাদ আর তার বাবা মুহিত। শহীদ সবার দিকে তাকাল।
আর যা হবার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আপনারা যান ঘুমান, কাল সকালে কথা হবে।
সকালবেলা উঠানে নাস্তার আয়োজন করেছে তালুকদার বাড়ির বাসিন্দারা। আর অতিথি তিনজন, আসলে চারজন, শহীদ কামাল, দারোগা সেলিম এবং মাস্টার পলাশ। পলাশকে গতকালই খুঁজে এনে বাগানে লুকিয়ে রেখেছিল শহীদ। বেচারা জঙ্গলেই লুকিয়েছিল। এবার আসল কথা বলার পালা।
আপনাদের বাসায় যে সাপের উপদ্রব হয়নি তা মনে হচ্ছিল আগে থেকে। মনে হচ্ছিল কেউ আপনাদের ভয় দেখাতে চাচ্ছে বা গুপ্তধন খুঁজছে।
গুপ্তধন আছে নাকি?
থাকাটাই স্বাভাবিক। আর সেটা খুঁজে নিয়ে পালিয়ে যাবার পরিকল্পনা করছিল আপনার বোন আমেনা আর তার স্বামী আকরাম। আপনাদের ভাই বোনে মিল নেই সেটা চমৎকার সুযোগ নিয়ে এসেছিল আকরাম। এখানে আসার আগে বিস্তর পড়ালেখা করেছে আপনাদের বংশ নিয়ে, সম্ভাব্য সব জায়গায় চিহ্নিত করেছে।
তারপর কোনো এক কারণে আমেনার সাথে তার মনোমালিন্য হয়, যেখান থেকে এই সাপের কাহিনীটা শুরু।
আর সাপ বলে কিন্তু কিছুই নেই এখানে। আকরামের কলমে কালির বদলে আছে বিষ। সে দুটি কলম দিয়ে সাপের দাঁতের মতো করে চেপে ধরে গায়ে, আর একে একে মারা যায় আমেনা, আবু বক্কর এবং দলবে।
কৌকি বাজার এতগুলো খুন, তাও আবার আমার নাকের দোকান।
জি, যখন আমেনাকে খুন করার পর খোঁজাখুঁজি চলছিল, ঠিক তখনই হাজির হলো আপনারই ভাইয়ের বন্ধু বকর সাহেব। তিনি জানতেন এখানে গুপ্তধন আছে। আসাদ বা আজাদ কাউকে পছন্দ না বলে না বুঝি চুক্তি করে ফেললেন সেই খুনি আকরামের সাথে। সম্পদের অর্ধেক ভাগাভাগি হবে এই চুক্তি করে গুপ্ত ঘর বের করার সাথে সাথে একইভাবে মারা হলো বকর সাহেবকে।
তাহলে গুপ্ত ঘর আপনি পেয়েছেন?
গুপ্ত ঘর পেয়েছি, কিন্তু এখানে গুপ্তধন নেই। গুপ্তধন আসলে আপনাদের নাকের ডগায়, সেটাতে পরে আসছি। আগে শুনুন দরবেশের কথা।
সে আর কি, বেচারা এমনি এমনি
না, এমনি এমনি না,
তিনি আপনার আপন চাচা, আপনার বাবা যাকে পানিতে ভাসিয়ে দিয়েছিল।
হাই স্যার, কিন্তু সে তো
মারা যায়নি, তিনি বেঁচে ছিলেন। অনেক বছর পর ফিরে এসেছিলেন বন্ধুর সাথে চুক্তি করে গুপ্তধন নিয়ে পালিয়ে যাবেন বলে, আর আপনাকে শিক্ষা দিবেন। এটা আবু বকর ছাড়া আর কেউ জানত না, এমনকি সে খুনিটাও না। তিনি আসলে খুন হয়েছেন না বুঝে একজন। কিভাবে? আমি তার কাছে যেতেই তিনি বুঝলেন যে আপনার সাথে তার চেহারা মিল আমি ধরতে পেরেছি। তিনি আমাকে বললেন রাতে তার কাছে যেতে, তিনি আমাকে বলবেন পুরো ঘটনাটা কি। কিন্তু দূর থেকে আকরাম শুনে ভাবলো আকরামকে দরবেশ দেখেছে আবু বকরের সাথে গুপ্তদান খুঁজতে। তাই তাকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বিষ প্রয়োগ করা হয়। আকরামের ঘর থেকে সেই বাটি আমরা উদ্ধার করেছি।
এবার বলেন আমাকে কেন খুন করতে চাইল?
আপনাকে খুন করে দোষ চাপত আজাদ সাহেবের কাছে, আর নিজেই বিয়ে করতো আয়নাকে। তাহলে এখন বলুন, এই বিশাল দুর্গের মালিক কে হয়?
আকরাম জি, এজন্যই সে পলাশকে সহ্য করতে পারত না আয়নার প্রসঙ্গ। আরো ভয় পায় যখন আয়না পলাশকে ওর কলম দিয়ে দেয়।
আসলে আমাদের সন্দেহ পাকা হয় ওর কলম নিয়ে এত চিন্তা দেখে।
আচ্ছা বুঝছি, বলেন তো গুপ্তধন কোথায়?
আমি পড়েছিলাম, হাকিম তালুকদার বলেছেন যতদিন তালুকদার বংশ থাকবে ততদিন গুপ্তধন রক্ষা করবে এই বংশের রক্ষা কবচ। আসলেও তাই। আপনাদের বাগান বাড়ির পাশে যে দুটো কামান সিলগালা করা, আমার বদ্ধমূল ধারণা ওই দুটোর পেট ভরে আছে সোনার মতো।
সেলিমের বিয়ের আয়োজন চলছে, বিয়ে বাড়ির হট্টগোল। বিয়েতে এসে গেছে শহীদ আর কামালও। তালুকদার বাড়ির রহস্য সমাধান হয়েছে ছয় মাস। এখন তিনজনের বন্ধুত্ব আরো আরো এমন সময় এক সুসজ্জিত পেয়াদা আসে তিনটি বাক্স হাতে। শহীদ কামাল আর সেলিমের নামে সাথে একটি চিঠি। চিঠি লিখেছে আয়না তালুকদার। সুপ্রিয় ভাইজা, সালাম নেবেন। পরসমাচার এই যে আপনার পরামর্শ অনুযায়ী আমরা গুপ্তধনের সন্ধান পাইয়াছি। আমাদের দিন আবার ফিরিতেছে। আগামী রমজানের আগে বড় ভাইজান বিবাহ করবেন বলে কথা দিয়েছেন। মেজ ভাই যেন নেশা না করিয়া ব্যবসায় মন দিয়াছেন। রফিক এখন নিয়মিত স্কুলে যায়। বড় ভাইজানের বিয়েতে আপনাদের অগ্রিম নিমন্ত্রণ রইল, আসিবেন। আর রমজানের পর পলাশ মাস্টারের সহিত আমার বিবাহের দিন সার্য হইয়াছে। আপনাদের দোয়া ছাড়া বিবাহ করিব না বলিতেছি। বাবা চাচার নামে কলেজ খুলিতেছেন, সেটাও দেখিতে হইবে। আপনারা সকলে চলিয়া আসেন, অপেক্ষায় থাকিলাম। ইতি আপনাদের স্নেহধন্য আয়নাবানু তালুকদার। এবার শহীদ বাক্স খুলে দেখল স্বর্ণমোড়া তিনটি কামান উপহার পাঠিয়েছে তালুকদার বংশ। শহীদ আর কামান হেসে উঠল। রাজা বাদশাহ বলে কথা, রাজা বাদশাহ উপহার রাজকীয় বটে। আমরা এতক্ষণ শুনলাম বিখ্যাত রহস্য উপন্যাসবিদ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত রহস্য উপন্যাস, যেটার নাম এখন বলছি দুর্গ রহস্য। যেটার আমরা পটভূমিটা একটু পাল্টে নিয়েছি, নামগুলো পাল্টে নিয়েছি, স্থানকাল পাত্রটা পাল্টে নিয়েছি, কিন্তু কাহিনীটা আমরা পাল্টাইনি। এবং এই গল্প থেকে, এই সরি উপন্যাস থেকে যিনি এটা স্ক্রিপ্ট তৈরি করেছে সেটা হচ্ছে রুম্পা সৈয়দ ফারজানা জামান। আমরা আগেও তার স্ক্রিপ্ট লেখা আমরা কুয়াশার গল্প শুনেছি। আর এখানে নাটকের অংশ পরিচালনা ছিলেন যথারীতি সাকি ফারজানা এবং সাউন্ডে খালিদ। আর অভিনয় করেছেন সানাউল্লাহ লাবলু, মঞ্জুর হুসাইন, নাহিদ, শহীদ, মেহেদি, খালিদ, সাকি, লোবান, সাকিব, রনি, মিলু এবং জাহিদ। আর পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে এরকম একটি কাহিনী দাঁড় করিয়ে দেওয়ার জন্য। যথেষ্ট পরিশ্রম করেছেন, কারণ ঈদের মধ্যে আমাদের প্রচন্ড কাজ থাকে, অনেক রেকর্ডেড শো থাকে, অনেক কিছু। তারপরে আমরা যেহেতু কুয়াশার এত সবার কাছে এত কুয়াশার কি বলবো এত লিসেনার আমাদের, আসলে কুয়াশার চাহিদা এত বেশি সবার কাছে, বাধ্য হয়েই ঈদের মধ্যে ঈদের পাঁচ দিনের মধ্যে আমাদের কুয়াশার আরেকটা আয়োজন তৈরি করতে হয়েছে খুবই শর্ট নোটিসে। কিন্তু আমার মনে হয় তারপরেও শরদিন্দু যতগুলো গল্প উপন্যাস আছে এটা আমার খুবই প্রিয় এবং খুবই রহস্য ঘেরা একটি গল্প শুনলাম আমরা এতক্ষণে। একদম শেষ মুহূর্ত ছাড়া বোঝাই যাচ্ছিল না যে প্রকৃত খুনি কে, এবং খুনি বলতে কি আমরা ধারণাই করে নিয়েছিলাম যে সাপ কাটছিল এবং সাপটা সে গুপ্তধন পাহারা দিচ্ছিল, যেরকম আমরা শুনে থাকি পুরোনো দিনের কাহিনী বা কল্প কাহিনী।
কলম দিয়ে যে সাপের মতো করে আসলে কাজ করা যায় এটা আমি এই গল্প থেকে আসলে জানলাম।
শরদিন্দু কিন্তু বেশ ভালো ভালো ইন্টারেস্টিং, যেরকম মাকড়সার রস আমরা একটা গল্প আমরা করেছিলাম শুনিয়েছিলাম বন্ধুদেরকে, ট্যারান্টুলা নামে একরকম মাকড়সা থাকে সেটা রস দিয়ে নেশা করা যায়, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে সাপের বিষটা এক বুড়ো লোক এক খুবই লম্পট চরিত্রে একটা বুড়ো ছিল, একটা বয়সে তার প্যারালাইসিস হয়ে যায়, তার বিভিন্ন রকম বাজে নেশা ছিল, তার মধ্যে একটা নেশা ছিল নেশা করার, সে তখন সেই নেশাটা দিয়ে সে ট্যারান্টুলার মাকড়সার রসটা দিয়ে সে নেশা করতো, কিন্তু সেটা সে কালেক্ট করতো কিভাবে, প্রতি সপ্তাহে একজন পিয়ন তার বাড়িতে এসে তাকে একটা কুরিয়ার সার্ভিসের চিঠি বা কিছু দেওয়ার ছলে এক ফাঁকে এক দোয়ার ভর্তি সে রস দিয়ে যেত, আগেরটা পরিবর্তন করে যেটা বাড়ির কেউ ধরতে পারতো না। হ্যাঁ, সে কলম দিয়ে যখন লিখত সে খুব অশ্লীল কিছু উপন্যাস বা এইসব আজে বাজে কথা লিখতো এবং খারাপ জায়গাগুলো বিশেষ করে সে আন্ডারলাইন করতো। প্রথমে মধ্যে সে খুব দুশ্চরিত্র ছিল, তো পরবর্তীতে সে যখন প্যারালাইসিস হয়ে যায় সেই সেগুলোর চরিতার্থ করতে পারতো না, তখন সে ওগুলো আন্ডারলাইন করার ছলে লাল কালি দিয়ে এবং সেটা সে মুখে, অনেক সময় থাকে না কালি, তুমি দেখেছো ফাউন্টেন পেনে কিন্তু বা পেনের কালি থেকে আমরা কিন্তু মুখ থেকে চুষে কালিটা বের করবার চেষ্টা করি, সেভাবে তিনি নেশাটা করতেন। ইন্টারেস্টিং আরেকটা গল্প আছে সাইকেলের, সাইকেলের বেল নাকি নামটা আমার মনে নেই, সেটা শরদিন্দু লিখে, খুবই চমৎকার একজন খুনি সিরিয়াল কিলারের মতন। খুনগুলো কেন হয় সেটা কারণ অবশ্য আলাদা, আমি এটা হচ্ছে চাইছিলাম কোনো সময় করবো যেরকম বলে দিচ্ছি, সেটা অদ্ভুত ভাবে মানুষকে খুন করতে দেখা যাচ্ছিল যে কলকাতার রাস্তায় প্রায় পথচারী কোন এক পথচারীর মৃতদেহ পাওয়া যাচ্ছে, যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে সে মারা গেছে হঠাৎ করে এবং সাডেন ডেথ এবং কোনো কারণ নেই, কেউ কিছু জানে না। একসময় এই ব্যোমকেশ বক্সী ইনভেস্টিগেশন করতে করতে বের করলো খুব সূক্ষ্ম ছোট্ট একটা ফুটো একটা দাগ শরীর, আর তাছাড়া সারা শরীরে কিছু নেই এবং পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল যে খুব বিষাক্ত কিছু দিয়ে, অথচ তার পাকস্থলীতে কোনো বিষ নেই কিছু নেই। সেটা দেখা গেল যে সাইকেলের বেলটা না স্প্রিং থাকে, সেখানে একটা পিনের মতো থাকতো, সেই পিনের আগায় থাকতো পটাশিয়াম সায়ানাইড, তো যাকে মনে হতো যে বেলটা যখন চাপতো যে ব্যক্তি যে সে টার্গেট করেছে বেলটা চাপ দিলে স্প্রিং এর সাথে যেরকম ঠিক তোমার মনে করো রিভলভার বা পিস্তল যেরকম আমরা ঘোড়াটা টানলে বা ট্রিগার যেটাকে ট্রিগারটা চাপলে ওটা বেল প্রেশারে বেরবে, স্প্রিংটা বেলে যদি স্প্রিংটা তুমি এরকম করে ছেড়ে দাও তো তখন ওটা ছুটে বের হয়ে যেত। খুবই খুবই চমৎকার, সেটাই বলছে যে আমার মাথায় যদি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক ছটাকও বুদ্ধি বা ছিল থাকতো আমি হয়তো অনেক চমৎকার রহস্য উপন্যাস লিখতে পারতাম, এক ছটাকও দূরের কথা এক কোণাও আমার মাথায় নেই, তবে অনেক অনেক চিন্তা নানা সময় ঘুরে বেড়ায়। তো আমার মনে হয় আমরা কিছু SMS আছে কিন্তু পড়ে নেই, তুমি পড়বে ওখান থেকে। আমি
এখানে অনেকেই লিখেছে এর মধ্যে স্বপ্নবাজ স্বপ্ন উনি লিখেছেন যে উনি শুনছেন, এটা বেশ আগের। তারপর টস বয় মেহেদি হাসান শারমিন আপু হোয়াট সারপ্রাইজ হঠাৎ করে আজ কেন,
আজকে আমি সারপ্রাইজ দিলাম যেহেতু আজকে ঈদ খুশির একটা দিন উৎসবের একটা রাতে তোমাদের একটা বাড়তি কুয়াশা উপহার দিলাম।
রকিবুল হাসান রকি আপনি আজ যত ইচ্ছে আমাদের সাতটা কথা বলো, মানে উনি সাত দিনই আসলে শুনতে যাচ্ছেন কুয়াশা প্রোগ্রাম।
আমার পক্ষে সম্ভব হলে আমি সাত দিন কেন, আমি দিনে দুবার করে কুয়াশা প্রচার সম্প্রচার করতাম কিন্তু সম্ভব না, তাহলে এটার ABC নাম রাখতে হবে রেডিও কুয়াশা, সারাদিন প্রতি ঘন্টায় অন্তত চারটা আওয়ারে আমরা মানে চারটা স্লটে আমরা চারটা কাহিনী শোনাতে পারতাম, বাদ বাকি সময় ব্যাক টু ব্যাক গান, এটা আমার আমার যদি নিজস্ব রেডিও হতো আমি তাহলে তাই করতাম, যেরকম ন্যাশনাল জিওগ্রাফিক বর্ণ কিছু থাকে না যে শুধু একই ধরনের জিনিস থাকে, মেডিকেল ডিটেকটিভ বা কিছু তো প্রপার হতে থাকে সেরকম, যেহেতু এই বিষয়ে আমার আগ্রহ। আর রেডিও এটা কি লিখেছে রেডিও নাইন কারোর নাম হয়নি লিখেছে, লিখেছি টাঙ্গাইল থেকে লিখেছে, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমি আর আমার শেরপুরের বন্ধু ইন্তিয়া শুনছি, মোস্ট ওয়েলকাম আপু। আচ্ছা তোমাদেরকেও স্বাগত এবং ঈদ মোবারক জানাচ্ছি। মোহাম্মদ মনসুর লিখেছে নিউ মার্কেট থেকে, শামিন আপু আমার আমার খুব মজা লাগছে, আবার ভয়ও লাগছে, ছাদে আমি একা, তো তাই ছাদে শুনলে তো ভয় লাগবে, আজকে কিন্তু বেশ তো সুন্দর চাঁদ উঠেছে। আজকে আমার মনে হয় একটা আমরা যদি ভ্যাম্পায়ার বা ভাইরাসের গল্প শুনতাম তাহলে কিন্তু খারাপ হতো না, আমার একটা প্ল্যান আছে পরে, সেটা আরেকদিন বলা যাবে।
১২টার পর কুয়াশা চলছে, এরপর হয়তো ভ্যাম্পায়ারের গল্প শুরু হবে রাত ১২টায়।
না এটা বললে সবাই এক্সপেক্ট করবে আমরা এখন ভ্যাম্পায়ারের গল্প শুরু করবো, তুমি করতে পারো আমার কাছে, আমার তো আমার মানে কথাটি ফুরলো নোটে গাছটি মরল, আজকে আমার থলে থেকে আর কোনো গল্প বের হবে না, যতটুকু শুনেছি যতটুকু, কারণ এটা এটা কিন্তু বোনাস, সুতরাং গাছকে যতটুকু শোনাবো সেটুকুই যথেষ্ট, এটা অনেক বড় প্রাপ্তি একটা এবিসির তরফ থেকে আমাদের এবিসির বন্ধুদের জন্য। প্রিয়ন্তী লিখেছে উত্তরের থেকে গল্পটাই চমৎকার, তবে আমি কিন্তু ভয় পাইনি, ভয় ঠিক না এটা ভয় ভয় ভাবছিল, কিন্তু চমৎকার রহস্য ছিল, একেবারে টান টান উত্তেজনা, ভীষণ রহস্যময়
পড়ছে।
হ্যাঁ হ্যাঁ আবু বকর লিখেই চলেছেন যে তাকে কেন মেরে ফেলা হলো। আচ্ছা লিমা লিখেছে আপু আমি তোমার কুয়াশা শুনি আর আম্মুকে সকালে গল্পগুলো বলি, আর আম্মু আমাকে বকা দেয় ভয়ের কাহিনী শোনাই বলে, আমার এইজ ১৩ এখন। আচ্ছা এখন তুমি একটু বকা দিয়ে দাও তোমার মাকে, তোমারও বকা দেওয়া উচিত না আমার, আর মা তো বকা দেবেই, তুমি যদি তোমার স্কুল থাকে বা ক্লাস থাকে, আমি আগেই বলেছি ১৮ বছর বয়সটাদের নিচে তারা শুনবে না, তাহলে তুমি কথা অমন্য করে শুনলে তো তোমার তোমার আম্মুকে না রেখে তোমাকেই বকা দেবো। আর যারা এই বয়সে আছে তারা যদি সেরকম কোনো কাহিনী থাকে, পরে যদি স্কুল থাকে শুনো না, আমাদের আর্কাইভে দেওয়া থাকে, সংগ্রহশালা দেওয়া থাকে, পরে অন্য সময় সুবিধা মতো যে সময় পড়া থাকবে না সে সময় অবসর সময় ডাউনলোড করে শুনলে হবে। নাইস স্টোরি, টু মেনি ক্যারেক্টার্স ওয়াজ ডোন্ট টু ফলো, ঈদ মুবারক আপি অ্যান্ড অনিন্দ ভাই, হিমেল ফ্রম উত্তরা। থ্যাংক ইউ হিমেল,
একদম
সঠিক কথা বলেছে, প্রচুর চরিত্র, প্রচুর চরিত্র এবং প্রচুর টুইস্ট ছিল, আমি আমার জেনারেশন সবকিছুর পর আগে, তারপর আমি প্রথম আমি বারবার স্ক্রিপ্ট দেখছিলাম মিলাচ্ছিলাম যে কোথাও একটা ছুটে গেল কিনা, এ তো ছিল না, আয়না ছিল না, ক্যামেরা ছিল, আজাদ ছিল নাকি আজাদ ছিল। আর আবু আবু বকর ড্যামরা থেকে বললাম যে আবু বকর ভীষণ ভয় পেয়েছে, আবু বকর একই নামে অনেকে থাকতে পারে, এরপর হয়তো শারমিন নামে কোনো সময় এমন একটা মারাত্মক কোনো ঘটনা থাকবে, নায়িকা হচ্ছে শারমিন, তাহলে কি সেটা আমি ধরে নেবো আমি সেটা। আর রাফিজ দেখেছে মনে হচ্ছে গল্পটি ফেলুদা থেকে নেয়া, শরদিন্দু লেখা ফেলুদা থেকে না, তবে সত্যজিৎ রায় নিজেও কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ে বা তিনি অনেকবার অনেক জায়গায় লিখেছিল তার লেখার মধ্যে তার আত্মকাহিনী আছে, অসম্ভব ইন্সপায়ার্ড হয়েছে যেটার কারণে তিনি চিড়িয়াখানা ছবিটি তৈরি করেছেন।
আচ্ছা
হ্যাঁ সেটাও কিন্তু শরদিন্দুর লেখা মূল কাহিনীটি, অসম্ভব সুন্দর ছবিটি, যারা দেখেননি বা দেখনি অবশ্যই দেখবে এবং বইটি তো অবশ্যই পড়বে, শরদিন্দুর বই পাওয়া যায়। এবং যারা রহস্যের গল্প ভালোবাসে, যে প্রথম দিকে আমাকে আমাকে যে বলছিল ফেলুদা শার্লক হোমস শরদিন্দু তারপরে আগাথা ক্রিস্টি তারপর এডগার অ্যালান পো আছে তার গল্প অবশ্য কিছুটা ক্লাদিভূতিক, এগুলি না পড়লে না আসলে এই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে এই কৌতূহল নিবৃত্ত হবে না এবং সারা জীবনেও হবে না, এবং প্রচুর লেখা আছে, এবং গত সপ্তাহেও কিন্তু আমি খুব চমৎকার দুটো গল্প শুনিয়েছে বন্ধুদেরকে, অত্যন্ত ভয়ের আমাকে কয়েকজন আমার বাড়িরই কয়েকজন বলেছে কি শুরু করলা তুমি এগুলি রাত্রিতে ভয় দেখাও লোকজনকে। তো ঠিক আছে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে খবরের না রাত ১টার সময়ের জন্য আমরা একটা বিরতি নিচ্ছি, তার একটা ছোট বিজ্ঞাপন বিরতি আছে, কিছুক্ষণ কমার্শিয়াল একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসছি, কুয়াশায় শ্যামিন এবং অনিন্দ শুনছেন এবিসি রেডিও 90.2 সঙ্গেই থাকবেন, ফিরে এসে কথা হচ্ছে। আবার কুয়াশার আয়োজনে যদিও আমরা কিন্তু প্রমোদ ছেড়েছিলাম, তারপরে অনেক বন্ধু খুব অবাক হয়েছে, তারা কি ভাবতে পারেনি যে আজকে রাতে কুয়াশার একটি আয়োজন হবে, যারা শুনেছে হয়তো বা খেয়াল করেনি প্রমোদে, অথবা হয়তো বা কাজের ব্যস্ততা, ঈদের সময় দেখা যায় আমাদের লিসেনার খুব কম থাকে, একটু দেশের বাড়িতে চলে যায়, বিশেষ করে এই ঈদুল আজহাতে সবাই ঢাকা মোটামুটি ঢাকার বাইরে থাকে, ঢাকার বাইরে থাকলে আমি যেরকম রেসপন্স পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে কুয়াশা পেছন পেছন গেছে সবার, যেখানে আছে এবিসি রেডিও আমি বলবো, শুধু কুয়াশা না। রেজি চিটাগং থেকে লিখেছে, ও এটা কি ভয় বলবো নাকি রহস্য বলবো? রহস্যই বলা যায়। গতবার তো গরু নিয়ে রাত কাটিয়েছি, আজ কি করবো ভাই? আজকে ভয় পাও, আজকে ভয় নিয়ে রাত কাটাও বা রহস্য নিয়ে দেখো মনে মনে তুমি কি হলে তুমি। আমি যেরকম কোন একটা রহস্যের গল্প যখন পড়ি অনিন্দ, আমি তখন যেভাবে সমাধান হয় আমি চিন্তা করেছি যে আমি হয়তো অন্যভাবে সমাধান করতাম। এটা আমার ছোটবেলার অভ্যাস আছে, এটা আমার ছোটবেলার অভ্যাস। এবং ভবিষ্যতে আমি, আমরা এই কথা কিন্তু আগেও বলেছি, আমরা বন্ধুদের পাঠানো গল্প থেকে প্রচুর বেশ কয়েকটা গল্প আমরা স্ক্রিপ্টিং করে আমরা সেগুলো কুয়াশার আয়োজনে আমরা শুনিয়েছি, সেই রহস্যের গল্পগুলো সামনে আগামীতে হয়তো আসছে। আর বেশ কয়েকটা গল্প আমাদের হাতে আছে এবং যারা পাঠাতে চায়, অনেকে লিখেছে আমরা পাঠাতে চাই, কোথায় পাঠাবো এখনো জানতে চাইছে। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। এবং কুয়াশার একটি ইমেল আইডি আছে, kuasha.fm8920@gmail.com. আবারও বলছি kuasha.fm8920@gmail.com. এবং আরজে শারমিনের যে ফ্যান পেজ আছে সেখানে চাইলে আমার ইনবক্সে পাঠানো যেতে পারে, অনেক বড় হলেও সমস্যা নেই, কোনো অসুবিধা নেই যদি কেউ ওইভাবে না পাঠাতে চায়। তো সাধারণত যেটা দেখতে পাচ্ছি আমরা, আমরা অধিকাংশই পাচ্ছি হচ্ছে ইমেলের মাধ্যমে অথবা আমাদের মেইল অ্যাড্রেস যেটা আমরা দিলাম সেখানে হয়তো বাই পোস্ট বা কেউ নিজে এসেও দিয়ে যাচ্ছে। তো যারা যারা পাঠাতে চাইছো বা চাইছেন, যাদের খুবই ইন্টারেস্ট রয়েছে, যেরকম আজ গতকাল না পরশুটা খুব চমৎকার একটা স্ক্রিপ্ট পেয়েছি আমি, ভীষণ ভীষণ সুন্দর, আগামীতে সেটা আমরা শোনাবো। এবং খুব ভালো লাগে, বন্ধুদেরও ভালো লাগে যখন তারা শুনে যে তাদের লেখা পাঠানো গল্পটা আমরা ঈদ বলে কথা তো অন্য আমরা কথা বলিনি, সে কারণে আমরা শুরুতেই শুরু করে দিয়েছি গল্পটা। বিশেষ করে সবাই খুব, আমি জানি খুবই পরিশ্রান্ত, গরু টরু কেটে এই কোরবানিতে সবাই একটু আগে আগে ঘুমোতে চলে যাক সবার। আমরা নিজেও খুব ক্লান্ত, আমার প্রতিদিন দুই বেলা করে আমার কথা শোনা যাচ্ছে। আজকে রাতে, গতকালকে রাতে বন্ধু থেকে বলছে আগামীতে দুপুর তিনটার খবরের পরে গ্রামীণফোন উৎসবের আওয়াজে আমি থাকছি আফজাল হোসেন এবং সাবেরী আলমকে নিয়ে। আর আর পরশু দিন দুবার পাওয়া যাচ্ছে আমাকে, এই সপ্তাহ পুরো সপ্তাহ জুড়ে দুবার তিনবার করে আসি আর কি। ঈদে সবাই খুব মজা করছে, আনন্দ করে বেড়াচ্ছে, আর আমি আপনাদেরকে আনন্দ দিচ্ছি। সুতরাং সেই ক্ষেত্রে কোনো অ্যাপ্রিসিয়েশন অন্তত কিছুটা ভালোবাসাটা আমি আশা করতে পারি। যদি ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর কানে শুনবেন, কারণ এত প্রেশারের কাজ এবং এত স্ট্রেসফুল যে বলার মতো না। তো ঠিক আছে, আমার ফ্যান পেজে অনিন্দ যারা লিখে পাঠিয়েছে আমি একটু তাদের নামগুলো অন্তত বলে দিই। মালিয়া সুলতান লিখেছে অসম, আগে লিখেছো আমি এখন পড়ে দিলাম। রিপন খান লিখেছে অ্যাপু টুডে স্টোরি ভয়ের হবে, এগুলো সব প্রেডিকশন আগে। আপু এবিসির সবাইকে ঈদ মোবারক। নাসিরুদ্দিন লিখেছে শারমিন আপুর ঘরের বাইরে কুয়াশা শুনি, কুয়াশা পরে বলতে পারেন। আচ্ছা, নাবিল রোজালিন লিখেছে ঈদ মোবারক শারমিন আপু অ্যান্ড আই লাভ কুয়াশা, তোমাকে ঈদ মোবারক। খায়রুল ইসলাম লিখেছেন ঈদ মোবারক আপু অ্যান্ড ইউ টু অনিন্দ ভাই, অনেক ধন্যবাদ, অনিন্দকে ধন্যবাদ দেওয়া
হয়েছে, অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ।
আর কাস্ট অভি লিখেছে লাভ ইউ সো মাচ আপু, আই লাভ ইউ টু অভি, আমার একটা ভাইয়ের নাম অভি, ওর কথা মনে করবো। এবং সে কিন্তু কুয়াশার অসম্ভব ভক্ত, সে কোনো কুয়াশা মিস দেয় না। আচ্ছা, জসীমউদ্দিন লিখেছেন আই লাভ কুয়াশা। নির্বাক শ্রোতা লিখেছে ঈদ মোবারক, চাঁদনি রাতে কুয়াশা ফাটাফাটি হবে, ডেফিনেটলি ফাটাফাটি হয়েছে। এইরকম রাতে এরকম রহস্যের গল্প বা ভয়ের গল্প শুনতে সবচেয়ে বেশি মজা, এরকম রাতে অথবা বৃষ্টির রাতে যে হঠাৎ করে বাজ পড়ছে, একবারে মুখ কাঁথার নিচে বা লেপের নিচে মাথা টাথা একেবারে মুড়ে মুড়ে দিয়ে এইসব গল্প শোনা। আর মিসাব্বির লিখেছেন আপু কুয়াশা কে কিভাবে ডাউনলোড করব একটু বলবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার পিসিতে গিয়ে এবিসি রেডিও bd.fm লিখে লগ ইন করতে হবে প্রথমে, তারপরে সেখানে গেলেই আমাদের যে ওয়েব পেজটা আছে সেটা খুলে যাবে, সেখানে সংগ্রহশালা লেখা আছে, সংগ্রহশালায় ক্লিক করলেই সেখানে আমাদের যত আয়োজন আছে সব আয়োজনগুলো সেখানে দেয়া আছে, সেখান থেকে আপনি কুয়াশার আয়োজন ডাউনলোড করে শুনতে পারবেন। তানভীর আহমেদ তুষার লিখেছেন আর এস এম এস এন্ড কমেন্ট করবো না, কজ তুমি পড়ো না, এই তো পড়ে দিলাম গল্পের মাঝখানে পড়লে তখন তুমি বলবে যে বিরক্ত করছি। কুল রাকিব শেজান লিখেছে রহস্যে ভরপুর গল্প শুনলাম, খুব ভালো লাগলো, থ্যাংকস এই রকম একটা গল্প শোনানোর জন্য, মনটা খারাপ ছিল মন দিয়ে শুনছি গল্পটা, অনেক ধন্যবাদ। আচ্ছা এম ডি মারুফ রহমান লিখেছেন আজকের অতি ঐতিহাসিক গল্পটা, ঐতিহাসিক গুপ্তধন নিয়ে গল্পটা খুব ভালো লাগলো। আসলে কিন্তু অনেকদিন পরে আমার এই গুপ্তধনের গল্প আমার হঠাৎ মনে ছিল যে অনেকদিন ধরে বলছি যে এইটা সদিন্ধ বেশ কিছু গল্প আমরা শুনেছি, গল্পটা করতে চাই না কারণ সত্যজিতের লেখা তো সেটা হাত দিয়ে একটা বৃদ্ধি মতন একটা আমি মনে করি। আরেকটা তো সবাই এখন হচ্ছে, সবাই দেখছে শ্রোতার নতুন কিছু, আর বিশেষ করে আমরা প্রাধান্য দিই শ্রোতাদের পাঠানো গল্প অথবা আমরা নিজেদের যারা স্ক্রিপ্ট লেখেন আমরা, তারা কষ্ট করে চমৎকার চমৎকার সব গল্প লিখে পাঠায় এবং সত্যি কিছু ঘটনা আগামীতে অনেকেই লিখেছেন যে সত্যি ঘটনা শোনাচ্ছেন না অনেকে, এখানে কিন্তু অনেক গল্পই ছিল যেগুলি সত্য ঘটনা কিন্তু যারা পাঠিয়েছেন তারা বলেছেন যে মেনশন করতে না, নাম টাম যার ফলে আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে হয়, সত্যি ঘটনাই আমরা শুনিয়েছি। সোহেল রাসেল লিখেছে আপু ঈদের স্পেশাল রাতে রহস্যটাও স্পেশাল ছিল, থ্যাংক ইউ। আর কুল রাকিব শেজান লিখেছে, আচ্ছা আচ্ছা দুবার এসছে, আই এম সরি। আর শুভ দাস লিখেছে ঈদ মোবারক শারমিন এন্ড অনিন্দ্য এন্ড থ্যাংকস ফর দিস বোনাস কুয়াশা, মাঝে মাঝে এরকম একটা কুয়াশা দিয়ে আরো বেশি আনন্দ করে রেখো, থ্যাংকস। আরো একটা কথা, তোমরা কি অন্যের লেখা গল্প আজকে যেমন শোনালে তেমন শোনাবে? তাহলে আমি অনেক গল্প পাঠাতে পারি। হ্যাঁ আমরা শোনাই তো, অনেক বন্ধু আমাদেরকে লিখে পাঠায়, অনেকের লেখা আমরা ইতিমধ্যে সম্প্রচারও করেছি।
গত এপিসোডে তো আমরা একটা না দুইটা গল্প পড়েছি। আসলে
আপনি আমার কমেন্ট পড়েন না কেন আপু? কাইন্ডলি পড়েন মিস সাব্বির, আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আপনার কমেন্ট কিছু পড়ছি। আর পিপলু খালেক লিখেছে সবকিছু ওলট পালট হয়ে গেছে, এতগুলো চরিত্র ঢুকলো, কে কার ছিল আর কে কার দাদা সব গুলাই ফেললাম, এই দুবারে গাপু ভাইয়া। তবে আমি জানতাম না যে আজকে কুয়াশা ছিল, এই জন্যই গুলিয়ে ফেলেছি। তুমি যদি আগে থেকে প্রিপেয়ার থাকতে তাহলে তো মনোযোগ দিয়ে শুনতে, তুমি বুঝতে পারোনি, তুমি ডাউনলোড করে শুনো তাহলে তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। এসআই ইমন লিখেছে আপনি এবং ব্রাদার ঈদ মোবারক, তোমাকে ঈদ মোবারক। আমি ঘুরে লিখেছে কুয়াশা রক্স। তৌফিক ইমরোজ স্বপ্ন লিখেছে শারমিন আপু তোমার ভয়েসটা অনেক সুইট, কুয়াশা শুনতে আমার অনেক ভালো লাগে এন্ড অনেক ভয়ও লাগে। আচ্ছা অনেক ভুইয়া লিখেছে এবিসি ইজ দ্য বেস্ট, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এবিসি ইজ দ্য বেস্ট, এবিসি এখন এক নাম্বার আছে যত এফএম স্টেশন আছে তার মধ্যে, প্রথম স্থান দখল করে নিয়েছে এবিসি। অনেক ভুইয়া লিখেছে শারমিন আপু হাম্বা মোবারক, খুবই পচা একটা কথা লিখেছে তুমি। আর মিসাব্বির আবারও লিখেছে আমার বয়স 15, আপনি কাইন্ডলি বলবেন না, এটা তো খুব মিথ্যা কথা বলি না, তাহলে তো তোমার এসএমএস পড়ে এটা তো খুব খারাপ বাজে, এটা তো শাস্তি তোমার পাওয়া উচিত। আর ডেয়ারিং ডিয়ার রিজওয়ান লিখেছেন সেইরাম, আসলেই সেইরাম। আচ্ছা আর এদিকে দেখি ট্রিপল টু ওয়ানের কি অবস্থা, ট্রিপল টু ওয়ানে লিখেছে ফারুক পপটিয়া থেকে লিখেছে আপু আপনার ভয়েসটা দারুন, আমি আপনাকে সরাসরি দেখতে চাই, আপনি আমার একটি ফ্যান পেজ আছে আর জে শারমিন আর জে এস এইচ এ আর এম ডাবল এন, সেখানে দেখবেন অনেকগুলো একই নামে আসবে, তো যেটাতে সংখ্যা বেশি দেখবেন অর্থাৎ 1,39,000 এই মুহূর্তে কত হয়েছে এরকম আমি শেষবার দেখছিলাম, সেটাই হচ্ছে আসল, তার বাকিগুলি সব ভুয়া হয়, সুতরাং দেখে শুনে সেটাতে লিখতে পারেন আপনি। আর আমাকে যদি দেখতে চান সরাসরি তাহলে আপনি চট্টগ্রাম থেকে কষ্ট করে আপনাকে ঢাকা এবিসি রেডিওতে আসতে হবে, এবং সেই সময়টা আসতে হবে যে সময় আমি অফিসে থাকি, আমি যদি অফিসে থাকি আমি নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করব। আর ডিজে শাহিন লিখেছে আই লাভ ইউ, থ্যাংকস ফর লাভিং মি। নূর লিখেছে সিম্পলি অসম স্টোরি, হ্যাজ টু বি, কারণ যার লেখা দেখতে হবে যে কত বড় একজন মানুষের লেখা এটা, কত বিখ্যাত একজন লেখকের লেখা। রিজভি লিখেছে স্বাগতা আপুর সঙ্গে অনেক মজা করেছি, এত মজা পেলাম আর এখন মজা করব অনিন্দ ভাইকে নিয়ে, ভাইয়া আই লাভ ইউ, অ্যান্সার দিন। রিজভি লিখেছে, অ্যান্সার দাও,
রিজভি লিখেছে অবশ্যই, আমরাও আমিও আসলে আমাদের বন্ধুদেরকে ভালোবাসি, মানে এটা খুব বিব্রতকর।
নিয়মিত থাকি কুয়াশায় আমার সঙ্গে, তো স্বাগত যেরকম অতিথি হিসেবে এসেছিল সে কিন্তু অতিথি না, এখানে সে নিয়মিত কুয়াশায় আমার সঙ্গে থাকে। পালকি লিখেছে, পালকি মাসুম ফ্রম তেজগাঁও থেকে লিখেছে, আপু এবিসি কে যে মোবারক দিয়েছে সেটা দিব না, সেটা তোমাকে পচা পচা কথা হাম্বা মোবারক, এত চমৎকারের আয়োজন সব উপহার দিচ্ছে আর যদি এরকম কথা লেখো তাহলে কেমন হয় বলো। কে জানে চরম কোথায় যেন চলে গেল চরমটা, আচ্ছা চরম কাহিনী, অনেক ধন্যবাদ কিন্তু নাম লিখেনি। হেলাল লিখেছে, হাই আপু আপনাকে স্পেশাল থ্যাংকস ফর দ্য স্পেশাল এপিসোড, ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার। ইয়াকুব চিটাগাঁও থেকে লিখেছে, শামিন আপু কুয়াশার জন্য ধন্যবাদ। মেহেদি লিখেছে, হাই হাউ আর ইউ আপু, কাউ মোবারক। আমি মিম, এটা কি লিখেছে ঠিক ভয় লাগেনি তবে মজা লেগেছে, ভালো রহস্যে রহস্যের মধ্যে একটা মজা আছে সবসময়। আমি তো বলিনি যে আমি শুধু ভয় দেখাবার জন্য কুয়াশা শোনাবো, আমি রহস্য এমন ভাবে রহস্যতে যে তোমার অনেক সময় শুনতে শুনতে আপনারা বা তোমরা হয়তো জট ছাড়াতে চেষ্টা করতে পারো, সেটাও তো একটা মজা। শুনতে শুনতে হয়তো নানা রকম প্রেডিকশন করি আমরা, যেটা এরকম হবে কিরকম হবে তো কি হবে তাহলে, এটাও তো এক ধরনের মজা। আর সোনালি রাজ রাজার বাট থেকে লিখেছে, দেখা হবে কবরে রাইটার, আমি ঠিক বুঝিনি এটা কার লেখার কথা লিখেছ। দুর্জয় ঢাকা থেকে লিখেছে, আজকে একটা জোশ হয়েছে। আচ্ছা অনুপ লিখেছে চিটাগাং থেকে, কি ব্যাপার আজ হঠাৎ কুয়াশা বুঝলাম না, সামনে ঠান্ডা পড়ছে তো তাই হঠাৎ করে একটা কুয়াশা একটা জানান দিয়ে
গেছে,
মানে শরৎকালে বৃষ্টি সেরকম যখন একটা ঋতু যখন অন্য ঋতুর একটা ঋতু আরেকটা ঋতু যখন আসে তখন আগাম একটা জানান দেয় আমি আসছি, সেরকম কুয়াশা কয়েকদিন পরেই কিন্তু ভোরবেলা থেকে কুয়াশা পড়ছে, তো আজকে হঠাৎ করে কুয়াশা এসে জানিয়ে দিয়ে গেল সামনে কুয়াশা আরো ঘন হবে আরো বেশি ঘনীভূত হবে, দেখা গেল কুয়াশার জন্য আমরা হয়তো দেখতেই পাবো না কিছু রাতের বেলা। তাসফিয়া লিখেছে, ঈদ মোবারক, কি অবস্থা, কাহিনীটা অসম ছিল, লাভ দ্য স্টোরি, থ্যাংক ইউ। আর উত্তরা থেকে লিখেছে, আমি বিশাল, হাই শারমিন আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকবার একটু অনিন্দ্য, তুমি কি ওখানে কিছু আছে?
হ্যাঁ আমাদের ফ্যান পেজে অনেকে লিখেছেন, এর মধ্যে হচ্ছে যদিও বেশ আগে এর মধ্যে অনেকেই ভয় পাচ্ছে, আরমান মোহাম্মদ, আরমান মোহাম্মদ উনি লিখেছেন, আমার খুব ভালো লাগছে শারমিন আপুকে এবং আজকে গল্পটা। স্বপ্ন বা স্বপ্ন ভাইয়া তুমি কমেন্ট পড়ো না কেন, কমেন্ট তো পড়িয়ে দিলাম, এখন উনি হয়তো 2221 এর কথা বলছে, আর সব কমেন্ট তো আসলে একা পড়া যায় না, তাই আমি
আমি বসে এক প্রান্তে ও বসে ল্যাপটপ নিয়ে আরেক প্রান্তে মাঝখানে থাকেন আরেকজন, আর তিনি কনসোলটি সামলান, তারপরে আমার মোবাইল ফোন থেকে আবার আমি আর যে শারমিনের ফ্যান পেজ করতে হচ্ছে, আবার এখানে এটা বাজাতে হচ্ছে, আবার মাঝে মাঝে কাজের খবর বলতে হচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় কি যে 10টা হাত থাকলে খুব ভালো হতো এবং 2টো মুখ।
আচ্ছা রুকুন খান লিখেছে, আজকের কুয়াশা অনেক রহস্যজনক, আসলে আজকের কুয়াশার অনেক রহস্যজনক ছিল। এম এ হাসনা সাব্বির, আপু আজকে কয়টা গল্প বলবো, আমরা তো বলেই দিলাম একটা গল্প। এস এ হৃদয় লিখেছেন, কুয়াশা রক, আসলে কুয়াশা রক। এম ডি ইমরান ইসলাম, হাই আর যে শারমিন আপু কেমন আছো, আই মিস এবিসি রেডিও, কেন হয়তো গ্রামের বাড়ি গিয়েছে এই কারণে শুনতে পাচ্ছে না, হয়তো এরকম হবে, সেক্ষেত্রে আমরাও আমাদের বন্ধুদেরকে মিস করছি। আকাশ আকাশ লিখেছেন, এটা কি রিয়েল কাহিনী?
এটা তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে বলতে পারতেন, আমি তো বলতে পারবো না, তবে হ্যাঁ আমি মনে করি এগুলো সত্য কাহিনী কিছুটা, কারণ আমাদের ব্রিটিশরা যখন চলে গেল প্রচুর জমিদাররা ছিলেন এবং একসময় কিন্তু একটা নিয়ম ছিল যে তারা যখন পালিয়ে যেতেন বা যুদ্ধ হতো তারা কিন্তু কোন গোপন প্রকোষ্ঠ বা গুপ্ত ঘর থাকতো যেখানে তারা ধন সম্পদ গুলো লুকিয়ে রেখে যেত বা মাটির নিচে, এরকম পাওয়া তো গেছে, অনেক কিছু পাওয়া যায়, সুতরাং সেই ক্ষেত্রে বলা যেতে পারে এটা কোনো সত্য কাহিনী থেকে তিনি নিয়েছেন বা তিনি হয়তো সেরকম কিছু শুনেছিলেন কোথাও।
আচ্ছা ডার্লিং ডিয়ার রেদন লিখেছেন, আমি সাপ আপু আর ভাইয়া তোমাদের খাবো, এখানে কিন্তু সাপ আসলে খায় নাই, কলম খেয়েছিল।
হ্যাঁ কলমে নিতে হতে সাপের
সাপের আরিফ আহমেদ বিজয় লিখেছেন, ভয়ের কুয়াশা ভালো লাগে, অপু অপন লিখেছেন, কষ্ট লাগছে যারা মারা গেছে তাদের জন্য। এটা তো নিছক গল্প, কষ্টের যে রহস্যটা অনুভব করাটাই মনে হয় ভালো, তাই না শর্মিন?
হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আচ্ছা, এখানে চমৎকার এসএমএস আসছে, মানুষের তো কত রকম প্রেমিক হয় প্রেমিকা হয়। রাজ লিখে পাঠিয়েছে ঢাকা থেকে, কুয়াশা ইজ মাই রিয়েল লাভার। খুবই খুশি হলাম আমি অন্তত। আচ্ছা, বাপ্পি চিটাগং থেকে লিখেছে কুয়াশা ইজ কুয়াশা রক্স। বুন জামরা থেকে লিখেছে, এত ঢং করেন কেন? আমরা ঢং করি না, আপনারা মাঝে মাঝে ঝং করেন, সেটা সেগুলো আমাদেরকে পড়তে হবে, সেটাই কেউ কেউ সবাই না, আপনার মতন যারা তারা। আচ্ছা, আর তারপরে পড়ে দিয়েছি সাহস করে, আপনি যেরকম লিখে পাঠিয়েছেন আমারও পড়বার সাহস আছে। নালকের কুয়াশা করি। আচ্ছা, স্যামি শ্যামলি লিখেছে, চাঁদ চাঁদের কি চাঁদনি, চাঁদনি রাতে, এত ছেড়ে ছেড়ে লিখলে কি করে বুঝবো আমি, চাঁদনি রাতে মোবাইল হাতে শুনছি কুয়াশা তোমাদের সাথে, ঈদ মোবারক টু ইউ টু। আচ্ছা, ধন্যবাদ, আমাকে পুরস্কার দাও, তুমি যেভাবে লিখেছো সেটা আমি পড়তে পেরেছি বলে। আরমান মিরপুর থেকে লিখেছে, আপু কুয়াশা প্রোগ্রামটি কখন শুরু এবং শেষ হয় একটু জানাও। কুয়াশা শুরু হয় প্রতি সোমবার রাত 11টার খবর থেকে চলে একেবারে রাত 2টো পর্যন্ত, সুতরাং তুমি যদি একটুখানি 5 মিনিট মিস করো তাহলে কিন্তু একেবারে চরম মিস করে যাবে, সুতরাং প্রথম থেকেই থাকতে হবে তোমাকে। সিলভি লিখেছে, শার্লক হোমসের কি বাংলা ভার্সন আছে প্লিজ জানাবেন। ডেফিনেটলি আছে, প্রচুর অনুবাদ হয়েছে, আর আমার মনে হয় অনুবাদ পড়ার আগে যদি তুমি আসলটা পড়ো সেটা অন্যরকম, ইচ্ছে করলে তুমি হেল্প নিতে পারো। এবং দিনে দিনে তো অনেক রকমের অনেক লেখা হচ্ছে, কিছুটা অনেক কিন্তু সেই আগের ইংরেজি কিন্তু নেই, একটু চেঞ্জ হয়েছে, এখন অনেক ইজি ইংলিশেও পাওয়া যায়। একটা সময় থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে তো, কিন্তু আমি শার্লক হোমস যেটা পড়ছি স্যার আর্থার কোনান ডয়েলের, আমার কিন্তু লেখা সবসময় খুব মানে সেরকম কঠিন বা সেরকম কিছু মনে হয়নি,
খুব ফ্রেন্ডলি ছিল লেখা।
হ্যাঁ, ভীষণ, খুবই ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি। আর আপু আইন ভাইয়া, এই মোবারক, তবে আমি তোমার জন্য বলছি শার্লক হোমসের প্রচুর অনুবাদ পাওয়া যায়, তুমি খুঁজে দেখো পাবে। দারুণ লাগছে, থ্যাংকস সবাইকে। কুয়াশা টিম কি ঈদ মোবারক জানিয়েছিল কে জানি বলতেন ভুলে গেছি, কুয়াশা টিম কি ঈদ মোবারক না, আরো বড় যদি কিছু থাকে তাহলে সেটা জানানো উচিত, কারণ প্রচুর পরিশ্রম করে আমার এই টিম। আর মেহেদি চিটাগং থেকে লিখেছে, ঈদ কেমন কাটলো, বিপি ভাই কেমন আছে? বিপি ভাই তো রঙ্গিলা মানুষ, বিপি ভাই কেমন আছে সেটা শনিবার রাতে বিপিকে জিজ্ঞেস করে নিও, বিপি ভাই কোনো পাত্মা নেই আপাতত, আছে কোথাও অসুস্থ হয়ে রোগে, রোগে যেই রোগ আছে তা সেটা নিয়ে আপাতত কুয়াশার কথায় আমরা থাকি। আর সেটা হচ্ছে নইম লিখেছে চিটাগং থেকে, আপু হাউ আর ইউ, থ্যাংকস এবিসি রেডিও, আই লাভ এবিসি। আচ্ছা, এস এম এস এর সেন্ট কমেন্টস এ পাঠাতে পারছেন, লিখেছে ইনফরমেশন দিতে, তাকে কি ইনফরমেশন দেবো সেটা তো আমি জানলাম না। রাসেল লিখেছে, আলো বন্ধ করে শুনছি, শুনছিলাম তাই, সে কারণে গল্পটা অনেক জোস লাগছে, লেগেছিল। আমি আপনার নতুন বন্ধু, নতুন বন্ধু রাসেলকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিওতে, এবং ঈদ মোবারক তোমাকে। হ্যাঁ, আমাদের লিখেছে, হাই আপু, আজকেরটা খুব ভালো হয়েছে, আমারটা পড়ো না কেন, এই যে পড়ে দিলাম, আপু এন্ড ভাইয়া ঈদ মোবারক, দারুণ লাগছে, থ্যাংকস সবাইকে, মৌসুমি অমল। রিজভি চিটাগং থেকে লিখেছে, না আপু আমি জানি অনিন্দ ভাইয়া যে সবসময় থাকে, আমি ভাইয়াকে দাওয়াত করলাম, আসলে খুব খুশি হবো। অনিন্দ, তুমি চিটাগং চলে যাও, তুনা এক্সপ্রেসের সেই 9ই অক্টোবর 6 নম্বর বগির 6 নম্বর সিটে। হ্যাঁ, সেটা যদি তুমি টিকিট পাঠাতে পারো, 9ই অক্টোবর বাদ দিলাম, 6 নম্বর সিটে 6 নম্বর বগিতে আছে কিনা দেখো, যদি 6 নম্বর বগির 6 নম্বর সিট আছে কিনা দেখো, তুমি যদি সেটা বের করতে পারো তাহলে সেই সিটে
অনেক সিটে রয়েছে। কিন্তু আমার খুব পছন্দের, আমি অনেকবার গিয়েছি।
আচ্ছা, তুমি এরপরে তুরনা নিশিতায় গেলে দেখবে যে সত্যি সেই সিটটা আছে কিনা, তোমাকে রিজভি টিকিট পাঠাচ্ছে খুব শিগগিরই। আমাদের ওই আয়োজনটাও খুব চমৎকার ছিল, সেটা অনেক, আমি প্রতি সপ্তাহে কুয়াশা করি, আমি খুব সারপ্রাইজ হয়ে প্রতি সময় কিছুটা হয়তো কনফিউজ থাকি, একটু ইয়ে থাকি, যে হয়তো এইবার একটা হয় না, নিজের কুয়াশা হচ্ছে আমার সন্তানের মতন মনে হয় যে হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছে, বা আজকে হয়তো আরো ভালো হতে পারতো, বা গান গাইছে হয়তো আরো ভালো গাইতে পারতো এরকম, কিন্তু প্রতিবারই আমি খুব সারপ্রাইজ হয়ে খুব খুশি হই, এই যে প্রতিবারই আমি খুব ভালো রেসপন্স পাই, খুবই ভালো রেসপন্স পাই প্রতিবারই, শুনি আপু অসম হয়েছে, খুব ভালো লেগেছে, আজকে একটু অন্যরকম ছিল। এই যে চেষ্টাটা সেটা শুধু আমার একার চেষ্টা না, পুরো কুয়াশা টিমকেই ধন্যবাদ জানাতে হবে, কারণ একেবারেই অসম্ভব এই কাজটা আমার একার পক্ষে করা।
আর কুয়াশা শুরুর আগে আগের সপ্তাহের কুয়াশাটা সবচেয়ে ভালো হয়েছে,
এরকম মনে হয়। আবার আজকেরটা আজকেরটা আবার খুব ভালো
হয়েছে, খুবই চমৎকার ছিল। দু একটা তো থাকে এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু তারপরে প্রতিবারই কিন্তু আমরা ভালো রেসপন্স পাই, মানে আগের বারের সাথে এটা নিয়ে কথা হয়, এটা অনেক অনেক বড় বিষয়।
আচ্ছা, আমাদের এবিসি ফ্যান পেজে লিখেছেন ট্রাস্ট বয় মেহেদী হাসান, উনি লিখেছেন আপু ভাইয়া ঈদ মোবারক, ঈদ মোবারক। সুকুমার দাস, হাই আপু, তোমাকে এবং এবিসি কে এবিসি রেডিও কে ধন্যবাদ, কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে।
অনেক ধন্যবাদ তোমাকেও। আনোয়ার সাভার থেকে লিখেছে শামিন আপি এন্ড অনিন্দ ভাই ঈদ মোবারক, কেমন আছো? ভালো আছি আমরা। হ্যাঁ, তোমাকে ঈদ মোবারক। আমি তোমাদের পুরাতন বন্ধু, কিন্তু এসএমএস করি না, প্রথমবার এসএমএস করলাম। এরকম অনেক বন্ধু আছে যারা নিয়মিত শুনে কিন্তু এসএমএস পাঠায় না। খুব খুশি হলাম আজকে এসএমএস পাঠাবার জন্য। লুবাবা লিখেছে আপু, তিন ঘন্টা নিয়ে একটা এপিসোড করো না, করোনা কেন এপিসোড, তিন গোয়েন্দা, সরি তিন গোয়েন্দা নিয়ে এপিসোড, তিন গোয়েন্দা নিয়ে এপিসোড করি না কেন, এখনো আসলে বলতে পারবো না কেন করিনি। আমাদের আসলে ইচ্ছা ছিল যে আমরা নিজেরাই, আমাদের যারা স্ক্রিপ্ট রাইটার আছে তারা তাদের মতন করে লিখে, আমরা বন্ধুদের কাছ থেকে নতুন স্ক্রিপ্ট চাই। খুব বড় সড়ো যেরকম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা শার্লক হোমসের কথা এখনো ভাবিনি, এখনো মাথায় আসেনি, আমি সেগুলি বলবো না, কাকে নিয়ে করবো, যখন হবে তখন বলবো, আগে ভাগে বলে দেবো না, হয়তো করবো কিন্তু এখন বলবো না। আর আমার ফ্যান পেজে তো প্রচুর, তাদের তো আমার অন্য সময় উত্তর বোধ, আমার খুব খেপে আছে, আমি কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, লিখতে পারছি না, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং দুঃখিত। আমি বলছি কেন, আমি প্রচন্ড রকম কাজের প্রেশারে আছি ঈদ উপলক্ষে, আমার এই পাঁচ দিনে আটটা শো পড়ে গেছে, ইনক্লুডিং কুয়াশা, প্রেমরক্ত আছে, এবং কুয়াশা দুটো করতে হয়েছে, তো এই সোমবারে একটা, আজকে একটা, তো আমার জন্য এটা ভীষণ রকমের একটা, মানে আমার ঘুম খাওয়া ঈদের জামা কাপড় কিছুই করা হয়নি, কোনো কিছুই নাই।
আমাদের এখানকার মানুষজনগুলো মনে হয় এরকমই,
তো না, আমি সেই জন্যই বলছি যে এই সময় আমি যখন লিখছি না তখন, তার মানে এই নয় যে আমি ভুলে গেছি, কারণ আমি তোমাদের ছাড়া বা আপনাদের ছাড়া এইখানে আসতেই পারতাম না, এই ভালোবাসা ছাড়া, বা এই ভালোবাসাই তো মানুষকে ইন্সপায়ার করে, এবং এই ইন্সপিরেশন কিন্তু আমি এখান থেকেই পাই। আমি যখনই ফ্যান পেজ গুলোতে দেখি যে আমার আবার নতুন কিছু বন্ধু, তখন আমার আরো খুশি লাগে, আমার মনে হয় মানুষ আমাকে, আমি কখনোই ভাবিনি যে কথা বলতে বলতে আমার প্রায় 1.5 লাখের মতন ফ্যান পেজে ফ্যান হয়ে যাবে, এটা আমার কখনোই, এটা প্রত্যাশাই করিনি আমি কখন, এটা মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন।
আচ্ছা, নাফিস খান লিখেছেন আজ, আজ কি সোমবার, কুয়াশা এখন কি সপ্তাহে দুদিন হবে?
ওরে বাবা, কি আবদার, কুয়াশা দুদিন হলে আমার চাকরি ছেড়ে পালাতে হবে এবিসি থেকে, আমি কেন, আমার সঙ্গে এটা আমার পাশে শ্রীপাদ আছে, আমি যারা আছি কেউ থাকবে না, খালিদ আছে, সামদের, তোমাকে তুমি তো সপ্তাহে দুদিন আছো, তোমার জন্য বরং ভালো, আমাদের তো প্রতিদিন অন্য কাজ করে এটাও করতে হয়। আর একদিন লিখেছি আপু আমার এসএমএস কি হারিয়ে গেল, তোমার নামটা কই, নাম না লিখলে এসএমএস, নাম না পাঠিয়ে এসএমএস পাঠালে সেটা হারানো এসএমএস এর মতোই, মানে যে হয় না যে একটা গরু হারিয়ে গেছে, সাদা গরুরা অ্যানাউন্স করছে একটা গরু হারিয়ে গেছে, কি গরু, কি রঙের গরু, কি সেটা বলা হয়নি, তো সেটা এখন রাস্তাঘাটে যে কোনো গরু বেরিয়ে গেলে বলেছে এটাই সেই গরু। আর মান লিখেছে মিরপুর থেকে আপু এখনো অনেক সময় আছে, তাই তুমি মুখে মুখে কয়টা কাহিনী বলো, বহু কাহিনী বলেছি পর্যন্ত, এখন হঠাৎ করে মনে আসছে না, তবে সেই যে একদিন শুনতে চেয়েছি, এমনকি এই যে আমাদের রুম্পা ফারজার আছে, সে আমাকে খুব জোরে সোরে চেপে ধরেছে যে আমার নানা বাড়ি নানু বাড়ি সে স্বরূপ কাছির গল্প,
আমিও শুনতে চাই,
সেটা আমি এখন পুরোপুরি বলতে পারবো না, তোমার গতকালকে আমার মায়ের সঙ্গে কথা হচ্ছে, তখন আমার মা বলছিল যে একটা একজন এসেছিলেন তাদের যে পূর্বপুরুষ তার কাছে, বলেছিল যে তোমার বাড়ির কোনো একটা কারণে সে নাখোশ হয়েছিল, তাদের আমার আমার নানা বাড়ির পূর্বপুরুষদের কাছে, বলছে 7টা প্রদীপ আমি নিয়ে যাব, আমি সেদিন বলেছিলাম যে তারপর অথবা কত অভিশাপ দিয়ে গেছিল যে তোমার এইবার কেউ টিকবে না, এবং তাদের ওখানে কিছু এরকম সেই যে সাত ঘরা মোহর কিনা যায়নি, তো হয়তো গল্প হতে পারে, কিছু জিনিস পাওয়া গেছিল সোনার, বলে তার পূর্বপুরুষরা পেয়েছিলেন, সেখানে সাপ ছিল অনেক কিছু, আমি আরো ডিটেল জেনে পরে বলবো, তো এইটুকু বলছি, তো পরে 7 জন বলছে তারপরে তোমাদের এই অভিশাপ, মানে যেটাকে বলে আর কি বলবো,
সাপ মোচন হবে তারপরে, আর সাপ মোচন ছবির কথা মনে পড়ে গেল, মনে করার চেষ্টা করছিলাম। তো সেই আমাদের আমার নানার সেই পরিচয় ফ্যামিলি থেকে আসলেই কিন্তু এবং পাগল হয়ে মারা গেছিল, সেটা উঠেছে যে পাগল হয়ে যাবে, সাপের পাগলে সত্যি মারা গেছিল। এবং আমার নানি আসলেই তিনি বলেন, আমি জানি না আমার নানি সত্যি দেখেছিলেন কিনা, আমার এখনো বিশ্বাস হয় না, যে সাত ফিট না সাত ফিট না 10-12 ফিট উঁচু লোক দেখেছিলেন একজন। এবং সে বর্ণনা আমার মায়ের কাছে সরু সরু আগুন, এত কিছু এত শর্ট টাইমে দেখে কখন তিনি বেহুশ হলেন সেটাও আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমি বিস্তারিত জেনে আমি অবশ্যই চেষ্টা করবো, আমি নিজে লিখে নিয়ে এসে আমি সেটা আমি না পড়লেও অনিন্দ্য পড়ে দিব হয়তো বা শোনাবো। তো আমার মনে হয় আজকে আমরা অনেক কথা বলে ফেলেছি, আমার মনে হয় আজকে আমাকে তাড়াতাড়ি শুতে চলে যে আমাকে আবার কালকে আসতে হবে অফিসে, সেই তাড়াহুড়ো করে আবারও আয়োজন আছে আমার সঙ্গে, আবার কালকে কথা হবে। আর প্রতি সপ্তাহে কুয়াশার জন্য তো আমন্ত্রণ রইলই, মেহেদি সরি অনিন্দ এবং আমি থাকছি। আর কুয়াশা টিমকে আরো একবার ধন্যবাদ জানাই, এত অল্প সময় এত চমৎকার একটি আয়োজন আমাকে সম্পূর্ণ তৈরি করে দেওয়ার জন্য। আরেকবার বলে দিই, যারা আজকে আমাদের এই কুয়াশায় অংশগ্রহণ করেছেন, অভিনয় করেছেন সানাউল্লাহ লাভলু, তার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তাকে
আমরা
পেয়েছি। আর মঞ্জুর হোসেন ছিলেন, ছিলেন নাহিদ, শহীদ, মেহেদি, খালেদ, সাকিব, জাহিদ, লোবান, সাকিব, রনি, মিলু। আর আজকে যে গল্পটা যার কাহিনী নিয়ে আমরা করেছি, বিখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্য কাহিনী অবলম্বনে ছিল আজকের কাহিনী, এবং এটার স্ক্রিপ্ট তৈরি করেছেন রুম্পা সৈয়দ ফারজানা জামান, আর সাউন্ডে ছিলেন খালেদ, এই অসাধারণ ভয় দেখানো সাউন্ড তৈরি করেন এবং চমৎকার এডিটিং করেন আমাদের সাউন্ডের ফলে। সবাইকে শ্যামিনের পক্ষ এবং পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে অনিন্দ এই রাত জেগে আমার সঙ্গে থেকে গল্প শোনায় বন্ধুদেরকে। সবাইকে ঈদের জন্য আরো একবার ঈদ মোবারক, শুভেচ্ছা, খুব চমৎকার কাটুক ঈদের কটা দিন, খুব ভালো থাকবেন আর এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি,
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.